মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আত্রেয়ী দত্তের কাহিনী হিমঘরের লাশ। সেই যে এক ধরনের গল্প আছে যা আপনাকে শেষে ছিটকে ফেলে দেয়, আর এক ধরনের গল্প আছে যা ধীরে ধীরে আপনার শ্বাসের গতি কমিয়ে আনে, একটু একটু করে দম বন্ধ করতে থাকে। এই দু ধরনের গল্প মিশিয়ে আমাদের আজকের গল্পটা, তবে সেসব পরের কথা। আপাতত আসুন চোখ রাখি একটা বিচিত্র বাড়ির দিকে, যে বাড়িতে আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে, এবং সেই অন্ধকারের বুকে ঘাপটি মেরে থাকে ভয়। শুনতে থাকুন আত্রেয়ী দত্তের কাহিনী হিমঘরের লাশ।
হোম ডেলিভারি টিফিন বক্সটা খুলে বাটিতে বাটিতে খাবারগুলো সাজাচ্ছিল বনি। ভাত, শুক্তো, পেঁয়াজ, মুসুরির ডাল, মাছের ডিমের বড়া, চিংড়ি আর পাবদা মাছ। ও মাছ খায় না বলে ওর জন্য অল্প একটু চিকেন আর চাটনি। পাড়ার হোম ডেলিভারিতে এত জুতের রান্না রোজ হয় না। তিন দিন আগে থেকে বলে রাখতে হয়েছিল, আজ কতগুলো বছর পর সেই ছোট্টবেলার প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা হবে। তার প্রিয় খাবারগুলো না থাকলে হয়? বাটিগুলো থালা চাপা দিয়ে রেখে এসে মিষ্টির বাক্স বের করবে বলে ফ্রিজটা খুলেছে সবে, ডোরবেল বেজে উঠল। পড়ি কি মরি করে ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলেই বনি প্রায় ঝাঁপিয়ে পড়ল সামনের মানুষটার উপর। খিলখিল করে হেসে উঠে ট্রলিওয়ালা সুটকেসটা এক হাতে ঠেলে সরিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরল অন্তর। খাওয়া শেষ করে বনির একতলা ভাড়া বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং রুমের সোফায় পা ছড়িয়ে বসে হজমি গুলি খাচ্ছিল অন্তর। কুশনে ভালো করে হেলান দিয়ে বলল,
তুই আর বাড়ি পেলি না ভাই, কিরকম একটা তেপান্তরের মাঠের মধ্যে বসে আছিস, কলেজের কাছাকাছি কিচ্ছু নেই।
আছে যেমন তেমনই রেন্টটাও দেখ তুই, এরকম আস্ত একটা বাড়ি নামমাত্র ভাড়ায় পাবো ওখানে?
আরে না পা, বেঁচে তো থাকবি, এখানে তো কেটে রেখে গেলেও কেউ দেখতে আসবে না।
আরে না না, সেরকম ব্যাপার না, তুই এখনো বাড়ির পিছন দিকটা দেখিসনি, একটু গেলেই একটা বেশ বড় সড়ো পাড়া আছে, ওখানে কজনের সঙ্গে আলাপও আছে, আর তাছাড়া পাশের বাড়িটাও তো আছে।
বাড়ি? ওটা ভূতের বাড়ি। আমি তোর বাড়িতে নক করার আগে একবার আউট অফ কিউরিয়সিটি ওটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কি মারাত্মক নেগেটিভ এনার্জি ইমেজ করছে, মানুষজন থাকে ওখানে?
বনি প্রমাদ গুনল, ঠিক এই ভয়েই অন্তরকে ওই এক বছরে এখানে ডাকেনি। কথাটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করল,
এই তোর স্কুল কেমন চলছে রে?
ভালো, বেশ ভালো। বাচ্চাগুলোর সঙ্গে হেব্বির অ্যাপও জমিয়ে নিয়েছি। এবার টিচার্স ডেতে এই এক তো হ্যান্ডমেড কার্ড পেয়েছি, তোর জন্য অনেকগুলো পেন এনেছি, প্রেসক্রিপশন লিখিস। বাট এইসব বোরিং প্রশ্ন কেন করছিস বনি? আস্ক মি আমার প্যাশন কেমন চলছে।
এটা নিয়ে আর কি বা প্রশ্ন করা যায়? সত্যি বলতে অন্তরের হাজার রকম প্যাশন, এবং অদ্ভুতভাবে ও সবগুলোকেই সময় দিতে পারে। তবে এই মুহূর্তে ও যে প্যাশনের কথা বলছে সেটা নিরীহ কবিতা লেখা বা ফটো তোলা নয়। অন্তর শখের গোস্ট হান্টার, ওর সেই ছোট্টবেলার নেশা আদাড়ে বাদাড়ে শ্মশানে কবরখানায় ভূত খুঁজে বেড়ানো। ছোটবেলায় সবাই ভেবেছিল বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বনি দেখতে পাচ্ছে অন্তরের বয়সের সঙ্গে ভূতোৎসাহের সরল সম্পর্ক। ঠোঁট বেঁকিয়ে ও বলল,
আমায় ক্ষমা দে মা, দ্যাট থিং ডাজন্ট ইভেন এক্সিস্ট। এই একবিংশ শতকে কেউ ভূত নিয়ে এরকম পাগলামি করে আমার জানা ছিল না।
এই এই এই, পাগলামি কি রে? আমি কতগুলো এক্সরসিজম চোখের সামনে হতে দেখেছি তুই জানিস? কলকাতায় নাম করা এক্সরসিস্ট যারা, তারা কতটা আমায় স্নেহ করেন এনি আইডিয়া? এক্সরসিস্ট ফাদার ডিকুনহা, নাম শুনেছিস? আমি ওকে কতগুলো কেসে অ্যাসিস্ট করেছি তুই জানিস?
অবশ্য জানবি বা কি করে, অবিশ্বাস।
আমার জানতে বয়ে গেছে, এক্সরসিজম জিনিসটাই সোনার পাথর বাটি। ভূত বলে কিছু আছে এটা আমি সত্যি মানি না পিউ, যা আছে তা শুধু মানুষ, আর বাকিটা মানুষের কল্পনা। হ্যালুসিনেশন।
অমনি শুরু হয়ে গেল ডাক্তারি। আর তাছাড়া আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, ওরকম একটা মারাত্মক নেগেটিভ বাড়ির পাশে থেকেও তুই এখনো এসব বলছিস কি করে? আচ্ছা তুই কোনোদিনও দেখিসনি ওখানে কিছু? অবশ্য তুই হতভাগা আবার স্কর্পিও, তোর তো এসব দেখতে পাওয়ার ব্যাড লাকটাই খারাপ। বাট আমি তোকে বলছি,
সেতারের সুর তুলে বেজে উঠল মনির ফোনটা, একজন পেশেন্টের ফোন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে,
তুই একটু ঘুমিয়ে নে, ঘর গুছিয়ে রাখছি
বলে উঠে পড়ল। অন্তরের মুখ দেখে মনে হল বেশ অসন্তুষ্ট হল, তাও কাঁধ ঝাঁকিয়ে ঢুকে গেল ঘরে। বনি হাঁপ ছেড়ে বাঁচল, দুদিনের জন্য এসেছে মেয়েটা, ওর মাথায় এসব ঢুকতে দেওয়া যাবে না। বিকালে দুই বন্ধুতে মিলে চড়তে বেরোনো হল বনির স্কুটি চড়ে। ওদের পাড়াটা এতটা ফাঁকা হওয়ার কারণ কাছেই মোটামুটি 100 একরের মতো জায়গা জুড়ে একটা ফিল্ম সিটি তৈরি হচ্ছিল। কিছু আইনি জটিলতার জন্য অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। ফিল্ম সিটির বাউন্ডারি যেখানে শেষ হচ্ছে তার পেছনেই ঠিক ওদের পাড়াটা, তাই ওই কুখ্যাত পাশের বাড়িটির পর অনেকখানি জায়গা এখন অবধি ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। মালিক পক্ষের বোধহয় জায়গাটা নিয়ে এখনো কিছুটা আশা ভরসা আছে, তাই যতটা কাজ হয়েছে সেটা মেইনটেইন করা হয়। অন্তর ফিল্ম সিটির সিকিউরিটি ছেলেটিকে পটিয়ে পাটিয়ে বনিকে টানতে টানতে ভেতরে ঢুকে গেল। পাথরের মূর্তি থেকে বন্ধ ফোয়ারা হয়ে অ্যাস্থেটিক দরজার আশেপাশে শখানেক সেলফি তুলে তারপর একটু বাজারে গিয়ে চিকেন মোমো খেয়ে দুজনে যখন ফিরছে তখন প্রায় সন্ধে 7:30 বাজে। কালী পুজো পেরিয়ে গেছে, এদিকে হিম পড়তে শুরু করেছে হালকা। অন্তরকে ব্যাগপত্র ধরিয়ে ঘরের তালা খুলছে বনি, হঠাৎ ওর হাতটা চেপে ধরল অন্তর। বনি ঘুরে তাকিয়ে দেখল সে এক দৃষ্টে তাকিয়ে আছে পাশের বাড়িটার দিকে। একটু সরে এলো। কাকে দেখছে অন্তর? দেখতে পেল বারান্দার স্ল্যাবের উপর হাঁটু ভর দিয়ে বসে আছে ও বাড়ির ছোট্ট মেয়েটা। রোগা দুহাত দিয়ে হাঁকড়ে ধরা বারান্দার গ্রিল, শীর্ণ মুখে বিশাল বড় বড় দুটো জলজলে চোখ তাকিয়ে আছে অন্তরের দিকেই। বাচ্চাটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে বনি, তিতলি বোধহয় ডাকনাম। মুখটা বেশ মিষ্টি, মানে 8-10 বছরের গড়পড়তা বাচ্চারা যেমন হয়, কিন্তু মেয়েটাকে দেখলেই কেমন অসুস্থ মনে হয়। ফ্যাকাশে গায়ের রংটা বারান্দার টিমটিমে হলদেটে আলোয় আরো যেন মরা মরা লাগছে। দুটো সরু সরু বিনুনি পড়ে রয়েছে হাত কাটা সোয়েটার পরা কাঁধের ওপর। মেয়েটার দিক থেকে চোখ সরাতেই ও দেখল অন্তর এক পা করে এগিয়ে যাচ্ছে ওই বাড়িটার দিকে। অন্তরকে ডাকতে যাবে, ওর ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। চমকে ফিরে তাকালো বনি, ও বাড়ির ছেলে সায়ন্তন মানে বাচ্চাটার বাবা ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়েছেন। এমন নিঃশব্দে চলাফেরা করেন কি করে ভদ্রলোক? ওর চোখ অন্তরের দিকেই এবং ওর কৌতূহল ও নজর এড়ায়নি। বনি একবার গলা খাকারি দিতেই যেন সম্বিত ফিরে পেল অন্তর। দুজনের চোখে চোখ পড়ল। সায়ন্তনের চাহনিতে এক ঝলক বিরক্তি দেখা দিয়েই মিলিয়ে গেল। অন্তর মানুষটাকে পা থেকে মাথা অবধি মাপল একবার, তারপর পিছিয়ে এসে দাঁড়াল বনির পাশে। বাচ্চাটা সম্ভবত অন্তরকে না, নিজের বাবাকেই আসতে দেখছিল। তখনও পথ থেকে চোখ সরায়নি সে, ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অন্তর তখন মুখ নিচু করে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। বনির দরজা খোলা হতেই ওর পাশ দিয়ে ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকে গেল সে। সেদিন সারা সন্ধে ব্যালকানিতে পায়চারি করে কাটিয়ে দিল অন্তর। বনি দু একবার ডাকবে মনে করেও ওর থমথমে মুখটা দেখে কিছু বলতে পারল না। ডিনার টেবিলে যা বেড়ে দেওয়া হল চুপচাপ খেয়ে নিল অন্তর। বনি দীর্ঘশ্বাস ফেলল একটা। না, যা ভুল হওয়ার হয়ে গেছে, মাশুল দিতে হবে। এবার রান্নাঘর গুছিয়ে সোজা দরজা ঠেলে অন্তরের মুখের সামনে ওর প্রিয় স্ট্রবেরি আইসক্রিমের বাটি বসিয়ে দিল বনি।
আচ্ছা হয়েছে, ইউ উইন। বল কি জানতে চাস?
ইউ উইন শুনেও খুব একটা খুশি হল না অন্তর। একই রকম থমথমে মুখে এক চামচ আইসক্রিম তুলে অনেকক্ষণ ধরে চেটে বলল,
দেয়ার ইজ সামথিং রং। ওই বাচ্চাটা, ওর কিছু একটা সমস্যা আছে।
হ্যাঁ, সে তো কিছু আছেই, দেখলেই মনে হয় অসুস্থ। স্কুল তুলো যেতে দেখিনি কখন।
কি অসুখ?
নো আইডিয়া।
তুই এখানে ধর বছর খানিকের বেশি হয়ে গেল আছিস। দাঁড়া, তুই 2022 বাঁকুড়া এসেছিস আর এখন 2023। তা প্রতিবেশীর বাচ্চার কি অসুখ ডাক্তার হয়ে এই এক বছরে সেটা জানতে পারিসনি?
দেখ, টু বি অনেস্ট, এই বাড়িতে আমার থাকার কথাই ছিল না। ভেবেছিলাম মেডিকেল কলেজের আশেপাশে কোনো একটা মিস নিয়ে নেব। এবার যেদিন মিসে ফাইনাল কথা বলবো বলে যাচ্ছি, ভর দুপুরে স্টেশন থেকে বেরোতেই দেখি এই বাড়ির কাকু আমার চোখের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন। কোন রকমে একটু সামলে হসপিটালে নিয়ে ছুটলাম আমি। একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেছিল। আমি সেরকম কিছুই করিনি সত্যি বলতে, ওই ওর মেয়ে কলকাতা থেকে আসা অবধি একটু ম্যানেজ করা ছাড়া। তাতেই সুস্থ হওয়ার পর কাকু আর ওর ওয়াইফ আমার উপর এমন গলে গেলেন যে আমায় বাড়িটা নামমাত্র ভাড়ায় ছেড়ে দিয়ে মেয়ের কাছে কলকাতায় থাকতে চলে গেলেন। মেয়ে নাকি অনেকদিন ধরেই ডাকছিল, তো ওরাই বলে গিয়েছিলেন যে পাশের বাড়ির ওরা খুব একটা লোকজন পছন্দ করেন না, ওদিকে না যেতে। তারপর ওই পিছনের পাড়া থেকেও শুনলাম এই বাড়ি নিয়ে নাকি একগুচ্ছে রিউমার আছে। আমি হসপিটালে 30-36 ঘন্টা ডিউটি সেরে বাড়িতে কতক্ষণ থাকি তারই ঠিক নেই। সব উটকো ঝামেলায় জড়িয়ে কি করব বলতো? আর আমার লোকের বাড়ি নিয়ে এত বাড়তি কিউরিওসিটিও নেই। তার থেকে
কি রিউমার?
হ্যাঁ,
কি রিউমার শুনেছিস বললি, সেগুলো কি?
আগে তোকে ওই ফ্যামিলিটা সম্বন্ধে একটু বলি, দেন রিউমারটায় যাচ্ছি। তো ওই বাড়িতে আপাতত 4 মেম্বার, সিনিয়র মিস্টার ব্যানার্জি, মিসেস ব্যানার্জি, ওদের ছেলে সায়ন্তন, আর সায়ন্তনের বাচ্চা মেয়েটা ওই তিতলি, যাকে দেখলি ধর বছর দুয়েক আগে বাড়ির সবাই মিলিয়ে কোথাও একটা যাচ্ছিলেন, রাস্তায় ওদের গাড়িটা ক্র্যাশ করে, সেটাতে তিতলি আর ওর মা মারাত্মক ইনজিওর্ড হন। তিতলি কোনো রকমে সার্ভাইভ করে যায় কিন্তু ওর মা মারা যান। তো আমি যতদূর শুনেছি তিতলির আগে নাকি ওর মায়ের পরপর মিসক্যারেজ হয়। আরেকটা বাচ্চা জন্মানোর পর সদ্য হাঁটতে শিখেই সিঁড়ি থেকে পড়ে মারা যায়। সো তিতলি ওর মায়ের চোখের মণি ছিল, তাই তারপর থেকেই লোকে বলে তিতলির মায়ের আত্মা ওই বাড়ি ছেড়ে যাননি এবং মাঝে মাঝেই চেষ্টা করেন মেয়েকেও টেনে নিতে। মেয়ে বাড়ির বাইরে বেরোতে চেষ্টা করলেও নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে, সেই জন্য ওর বেরোনো বন্ধ। ওই বাড়িতেও এক ওই কাগজওয়ালা দুধওয়ালা ছাড়া খুব একটা লোকজন আসে না। মিস্টার ব্যানার্জি ভোর রাতে হাঁটতে বেরোন আর ওই সকাল না হতে বাড়ি ঢুকে যান, মিসেস ব্যানার্জি স্কুলে যান আর ফিরে আসেন। তিতলির বাবাও ওই অফিসার বাড়ি, এছাড়া ওদের কাউকে খুব একটা বেরোতে দেখেনি কেউ। পিকিউলি একটা বাড়ি।
তুই ওদের বাড়ি যাসনি কখনো?
না, নেভার। রাস্তাঘাটে দেখা হলেও ও বাড়ির সবাই এমন মুখ ঘুরিয়ে চলে যায়, বাড়িতে গেলে কি ব্যবহার পাবো এই ভেবেই আর যাওয়ার ইচ্ছেও করেনি আমার। আর আমি তোর ওইসব অরা টরা বুঝি না, তবে বাড়িটা দেখলে টু বি অনেস্ট আমার খুব একটা ভক্তি আসে না। 7 ঘন্টা তো দূরের কথা, এত গায়ে গায়ে বাড়ি অথচ কখনো বাসন মাজার আওয়াজটুকুও পেলাম না। অ্যাজ ইফ মুখ খুললে খুব বড় কোনো রহস্য বাইরে বেরিয়ে আসবে বলে বাড়ির লোক থেকে শুরু করে ইট কাঠ পাথর অবধি সবাই মুখ বুঝে বসে আছে। আমি জানি বাড়ির একজন সদস্য মারা যাওয়া খুবই প্যাথেটিক ব্যাপার, কিন্তু 2 বছরে মানুষ শোক না ভুললেও অন্তত স্বাভাবিক জীবনচর্চায় তো ফিরে আসে। তুই ভাব, বাড়িতে ওইটুকু একটা বাচ্চা, কলার আওয়াজ নেই একটু। কেন বিলিভ ইভাইসে আমি বাচ্চাটাকে প্রথম দেখেইছি 3 মাস আগে।
সিরিয়াসলি?
হ্যাঁ রে, একদিন ডিউটি সেরে ফিরছি, একটু একটু ভোর হচ্ছে, দেখি একা একা ওই বারান্দাটায় বসে আছে। মুখটা কি করুন, এত খারাপ লাগলো দেখে আমি এগিয়ে গিয়ে ডাকলাম। ব্যাগে একটা চকলেট ছিল, সেটা এগিয়ে দিলাম। হাত বাড়িয়ে চকলেটটা নিয়ে একটু হেসে ভেতরে চলে গেল। মুখ দেখে মনে হলো আমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা, কিন্তু বাড়ির লোক হয়তো বারণ করে রেখেছে। ভেবেছিলাম একবার ওদের বাড়ি গিয়ে বলি যে বাচ্চাটার থেরাপি দরকার, কিন্তু সাহস হলো না।
এক মনে চামচটাকে কামড়ে চলেছে অন্তর। ওদিকে বাটির আইসক্রিম গলছে, সেটা বলতে বাটিটা হাতে তুলে নিল কিন্তু খেল না। তারপর বলল,
আচ্ছা ও বাড়িতে ভদ্রমহিলার প্রেতাত্মা এখনো রয়েছে এই কথাটা সর্বপ্রথম কে তুলেছিল সেটা বলতে পারবি? কারণ তোদের পিছনের পাড়াটা তো দেখে এলাম পশ এরিয়া, ওখানে তোর মতো এক বজ্ঞা লোকজনই থাকবে। ভূতের রিউমার সাধারণত এসব জায়গায় উঠে না, এক্সট্রা ম্যারিটালের উঠে।
ভূত প্রসঙ্গে কথা উঠলেই তুই এরকম আজব জাজমেন্টাল হয়ে যাস কেন বলতো?
আচ্ছা হচ্ছে না, বল না জানিস কিনা
কি প্রথম কথা তুলেছিল ভুলে গেছি, বাট আমি তোকে একজন প্রত্যক্ষদর্শী জোগাড় করে দিতে পারি।
প্রত্যক্ষদর্শী মানে ও বাড়িতে ভূত দেখেছে এমন কেউ?
আনফরচুনেটলি ইয়েস।
এই কথাটা শুনলে অন্তরে লাফিয়ে ওঠার কথা ছিল, কিন্তু শুধু ওর কুঁচকে যাওয়া কপালটা একটু মসৃণ হল, বলল,
তাকে আসতে বলেছিস তো?
আলাদা করে বলিনি, তবে আমার কপাল নেহাত খারাপ না হলে কাল তিনি আসবেন।
গ্রেট।
পরদিন সকালে কলিং বেলের টুংটাঙে ঘুম ভাঙল বনির। একটু গড়িমসি করে গায়ে কম্বলটা আরেকটু টেনে নিল। বাইরে পায়ের আওয়াজ, অন্তর উঠে পড়েছে, দরজা ওই খুলে দেবে। পাঁচ মিনিট পর প্রতিমাদি হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো ওর ঘরের দরজায়, পেছন পেছন অন্তর। প্রতিমাদি চোখ কপালে তুলে বলল,
আরে রান্নাঘরটা তো কি অবস্থা করে রেখেছ, মাথায় ভূত চেপেছে নাকি?
কেন হলোটা কি?
অত সবজি কেটেছ, মশলা পিষেছ, রাঁধতে বসবে নাকি? আমি বলে এতদিন বলে বলে আলা হয়ে গেলুম দিদি গো, এত সুন্দর রান্নাঘর, একটু রান্না বান্না করো, সারাদিন মানুষ কাটো আর ছুঁচ ফোটাও, ওই রান্না করলে একটু মনটা শান্ত হবে। ওই যে কি বলো না তোমরা, ওই মেডিসিন না কি, ওই ওই ধ্যান ধ্যান ধ্যান। হ্যাঁ আমি যেখানে দীক্ষি নিয়েছি সেখানকার মা বলেন রান্না করাও এক রকমের ধ্যান। এ তো তুমি মানবে না, ওই তো হোম ডেলিভারির পচা খাবার গুলো রোজ গিলবে। আর রান্নাঘরে যোগী বাড়ির আয়োজন দেখে তো আমি বাকি হারা হয়ে গেছি তো, মাইরি তুমি রাঁধবে।
বনিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে উঠল অন্তর।
রান্না আমি করব আজ, সত্যি রোজ রোজ হোম ডেলিভারির খাবার খাওয়া ঠিক না, মুখে পেটে সর্বত্র ছড়া পড়ে যায়। তুমিও আজ কাজ সেরে খাবার নিয়ে যাবে দিদি, আমার হয়ে যাবে ততক্ষণে।
প্রতিমাদি মনে হলো খুশি হল। প্রতিমাদি আগে এ বাড়ির কর্তা কর্ত্রীর কাছে হেল্পিং হ্যান্ডের কাজ করত, এখন বনির কাছে করে। ওই নিত্যদিনের ঘর ঝাড় দেওয়া, বাসন পরিষ্কার করার কাজ। বনির ইচ্ছে ছিল রান্নাটাও করে দিতে বলার, কিন্তু ও এক একদিন এক এক সময় বাড়ি ফেরে। প্রতিমাদিকে চাবি দিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তার এক কথা,
দিদি তুমি যখন বলবে আমি গিয়ে কাজ করে আসব, ভোর দুপুর সন্ধ্যে যখন হোক, শুধু ও বাড়ির ত্রিসীমানায় আমি একা যাব না।
তা কথা রাখে প্রতিমাদি, বনি যখন যেমন বলে টুক করে এসে কাজ করে দিয়ে যায়। তবে খাবার বানানোর সময় থাকে না ওর হাতে। কথাবার্তা সেরে ঝাড়ু নিয়ে বেরিয়ে যাচ্ছিল প্রতিমাদি, অন্তর চট জলদি নিজে চায়ের কাপটা ওর হাতে ধরিয়ে দিল।
ইয়ে প্রতিমাদি, তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে।
ভারী মিষ্টি করে হাসলো অন্তর। বনি ছোটবেলা থেকে দেখেছে ওর হাসি দিয়ে মানুষ কিনে নেওয়ার ক্ষমতা আছে। প্রতিমাদি আজ একবারও বলল না,
কেন তোমার সাত মহলে দাসীগিরি করলেই কি আমার পেটের ভাত জুটে যাবে, বাকি নাকি মুখ দেখে মাইনে দেবে?
উল্টে হেসে সামনের প্লাস্টিকের চেয়ারটায় বসে পড়ে বলল,
বল না বলো কি জানতে চাও, বলো না এ পাড়ায় কার হানির খবর দিতে হবে, একবার হুকুম করো খালি।
ঠোঁট চেপে হাসলো প্রতিমাদি। কিন্তু পরমুহূর্তেই যে প্রশ্নটা ছুঁড়ে দিল অন্তর, সেটা শুনেই পাড়ার গ্যাজেটের মুখখানা আমসি হয়ে গেল।
আচ্ছা প্রতিমাদি, ওই পাশের বাড়িতে মানে ব্যানার্জি বাড়িতে তুমি কি দেখেছিলে গো?
ও বাড়িতে আবার কি দেখবো দিদি, ও বাড়ি তো আমি বহুদিন কাজে যাই না।
আমি জানি, কিন্তু যখন যেতে তখন কেমন ছিল বাড়িটা?
এবার হাসি ফুটে উঠল প্রতিমাদির মুখে। চোখ দুটো দেখে মনে হল বহুদিন আগে দেখা কোনো ভালো স্বপ্নের কথা বলছে।
তখন বলে বিশ্বাস করবে না দিদি, অমন পরিবার দুটো হয় না। বৌদিদি যখন চলে গেল আমি তার ধরো ওই বছরখানিক আগে ও বাড়িতে কাজে ঢুকেছিলাম। ওরা যেন দুদিনে আমাকে নিজের ঘরের লোক করে নিল গো। আর সকলের সঙ্গে সকলের কি ভাব, লোকে বলে না যে বৌমা কখনো মেয়ে হয় না, কিন্তু বৌদিদি ও বাড়ির কাকিমা কাকুর মেয়েরও বেশি ছিল। কি আমুদে লোকজন, সব পূজায় সবাই একরকম জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোচ্ছে, যে কোনো উৎসব অনুষ্ঠানে এক রাশ আত্মীয় স্বজন নেমন্তন্ন করে পাঁচ পদ রান্না করে খাওয়াচ্ছে। জানো বৌদিদি বাজারে গেলেই বাড়ির সবার সঙ্গে আমার জন্য হাতে করে কিছু না কিছু কিনে এনেছে। তারপর এই আমার ছেলেটা যখন বিয়ে দিল, সোনার দুল দিয়ে বউয়ের মুখ দেখলো।
তারপর তো ওই করোনা রোগ এলো, আমায় ওরা কাজে আসতে বারণ করে দিল। আমার ছেলের মোবাইলে টাকাটা কিন্তু পাঠিয়ে দিত প্রতি মাসে মাসে। তো তার মধ্যে একদিন আমার ছেলে ছুটি ছুটি এসে বলে কি না, বৌদিদি আর নেই, গাড়ি অ্যাক্সিডেন্ট। এমন একটা সময় মরা মুখটাও দেখতে যেতে পারলাম না। তারপর ধরো 7-8 মাস পর আমি নিজে থেকে দাদাকে ফোন করলাম, বললাম আমি কাজে যাব। দাদা খুব না 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 করলো, কিন্তু আমি তো জেদ ছাড়বো না, কারণ আমায় তোমার বাড়িওয়ালি কাকিমা বলেছেন ওরা হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছে। তো দাদা যেন খানিক বিরক্ত হয়ে বলল, ঠিক আছে এসো, 1 ঘন্টার মধ্যে তোমার যা করার করে দিয়ে চলে যাবে, 1 তলাটা ঢাক দিয়ে মুছে দিও ব্যাস, আর বাইরের লোক বাইরের মতো থাকবে, আমাদের বিষয় নাক গলাতে আসবে না, মাইনে আগে যা পেতে তাই পাবে। কথাগুলো শুনে খুব মন খারাপ হলো জানো দিদি, দাদা তো কখনো আমার সঙ্গে ওভাবে কথা বলেনি। প্রথমে ভাবছিলাম যাব না, তারপর মনে করলাম শোকতাপা মানুষ, ওর কথা আর কি ধরব। ও পরের মাসের 1 থেকে কাজে যেতে শুরু করলাম, কিন্তু আমি ওখানে 3 দিনের বেশি থাকতে পারলাম না দিদি। সেদিন যা হলো ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দেয়। এই দেখো প্রথম দিন থেকেই ও বাড়িতে গিয়ে আমার অস্বস্তি হয়েছিল জানো দিদি, আমি গা করিনি, ভাবতাম অমন হাসি খুশি বাড়িটা চুপ করে গেছে, চঞ্চল মেয়েটা বিছানার থেকে গা তোলে না তাই হয়তো। তারপর তারপর কি হলো, দাদা বৌদিদি আর তিতলি শোবার ঘর ছিল দোতলায়। বৌদিদি চলে যাওয়ার পর দাদা তিতলিকে নিয়ে নিচের ঘরে নেমে আসে। উপরের ঘরে আমি কাজ করতে যেতাম না, কাকিমা মানা করে দিয়েছিল। এদিকে আমি দেখতাম বাড়ির লোক সবাই চোখের সামনে আছে, তাও মাঝে মাঝে উপরের ঘর থেকে খুটখাট আওয়াজ আসছে। আমি ভাবতাম লোকজন যায় না, ইঁদুর বাদুর বাসা করেছে হয়তো। কাকিমাকে বলেছিলাম, তা কাকিমা গা করেনি। তো কয়েকদিন পর
তখন বেশ কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বুঝলে তো, তখন ওই দুপুর বেলা, কিন্তু ওদের ভারী খুটখুটি অন্ধকার। আগের দিন বাজ পড়ে কারেন্টের লাইন পুড়ে গেছে, ওই বৃষ্টি মাথায় নিয়ে দাদা আর কাকিমা আপিস বেরিয়েছে। কাকু টেলিফোনে কারেন্ট অফিসের সঙ্গে তক্কাতক্কি করছে। টিটলি ওদের ঘরে খাটে শুয়েছিল, আমি রান্নাঘর ধুতে ধুতে দেখলাম ও খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর কি যেন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এবার মেয়েটার তো পাখির শরীর, দেখলেই মনে হয় টোকা দিলে পড়ে যাবে, তা যদি মাথা তাতা ঘুরে যায় এই ভেবে আমি আস্তে আস্তে ওর পিছন পিছন উঠতে লাগলাম। তিতলি ওদের পুরনো ঘরটাই গিয়ে ঢুকল, ঘরে সবকটা জানলা বন্ধ বুঝলে, শুধু তিতলি দরজাটা খুলে ঢোকায় সিঁড়ি থেকে একটু আলো আসছিল, তাতে দেখলাম মেয়েটা ঘরের ঠিক মাঝখানে গিয়ে বসল আর খুব ফুঁকে ফুঁকিয়ে কাঁদতে লাগলো।
মা তুমি কোথায়?
এই বলে কাঁদছিল, আর সঙ্গে আপছা আপছা কাটা কাটা শুনতে পাচ্ছিলাম, এখনো আমার মনে আছে দিদি।
জানো মা কাল ঠাম কি বলছিল? বলছিল তুমি আমার খুব কাছে আছো, কিন্তু আমি চাইলেও আর তোমার কাছে যেতে পারবো না। আমি তোমায় খুব ভালোবাসি মা, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমাকে জড়িয়ে ঘুমাতে চাই, কিন্তু ঠাম যখন বলে আমি দুষ্টুমি করলে তুমি আমার নিজের কাছে টেনে নেবে, আমার খুব মজাও লাগে আবার খুব ভয়ও করে। আমি তোমার সঙ্গে চলে গেলে সেখানে পাপা থাকবে না, দাদু ঠাম থাকবে না, আমি তো সবার সঙ্গে থাকতে চাই মাম্মা। I love you all. আমরা তো হ্যাপি ফ্যামিলি মাম্মা, এই ছবি যার মতো।
একটা কাগজে খড়খড় আওয়াজ শুনলাম দিদি, মনে হলো কোনো আঁকা ছবি নিয়ে গেছিল তিতলি। আমি অবশ্য দেখতে পাচ্ছিলাম না, তবে বুঝতে পাচ্ছিলাম, দু হাতে ছবিটা বাড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে তিতলি। কাছেও যেতে পারছি না, ও যদি আমি ওর কিছু নিয়ে জানতে পেরে সবাইকে বলে দেয়। এদিকে আমার নিজের চোখেও জল এসে গেছে, হঠাৎ একটা আলতো ক্যাচ করে আওয়াজ শুনতে পেলাম। আমার ভয় হলো এই কাকু উঠে এলো কিনা, পিছন ফিরে দেখি কই না। এদিক ওদিক ঘুরে সামনে তাকালাম, দেখলাম তিতলি যেখানে বসে কাঁদছিল তার সামনে রাখা বিশাল জামা কাপড়ের আলমারির দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ওই আলমারিতে একমাত্র এ ঘর থেকে নিচে নিয়ে যাওয়া হয়নি, ওটা বৌদিদির খুব শখের আলমারি, ও বাপের বাড়ি থেকে এনেছিল, ও দিদিমাকে নাকি তার মা বিয়েতে বানিয়ে দিয়েছিলেন। আমি ভাবলাম পুরনো আলমারি হাওয়ায় খুলে গেল, কিন্তু হাওয়া তো তেমন আসছে না। ঠিক তখনই বাইরে খুব জোর বিদ্যুৎ চমকে উঠল, ঠিক আলমারিটার সামনে শ্বেত পাথরের মেঝেতে এসে পড়ল আলোটা, আর সেই আলোয় আমি দুটো পা দেখতে পেলাম, দুটো ডগডগে করে আলতা পরা পা। ওই পা আমি চিনি দিদি, স্কুলে পড়তে পায়ে অ্যাসিড পরে পা পুড়ে গেছিল বউ দিদির, অনেকটা পোড়া দাগ ছিল। আর বড় অফিসে চাকরি করলেও তোমাদের আজকালকার মেয়েদের মতো ছিল না বউ দিদি, ও প্রত্যেক বৃহস্পতিবার সাত করে আলতা পরত, আমি পরে দিতাম। আমার সারা ঘা হাত পা ঠান্ডা হয়ে গেছে, তখন গলা দিয়ে একটা আহ করে আওয়াজ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তিতলি ঘুরি তাকালো আমার দিকে, ডেকে উঠলো মাম্মা বলে, আর ঘরের দরজাটা সবার বন্ধ হয়ে গেল। আমি দরজার খিল ধরে টানছি, থেমেই যাচ্ছি, আর বুঝতে পারছি আলমারির পাল্লাটায় ক্যাঁচকেটানি আর ঠেলা ঠেলির আওয়াজ বাজছে, আর কেউ যেন পা দুটোর পরে এবার গোটা শরীরটাই আলমারি থেকে ঠেলে বের করার চেষ্টা করছে। ওই বন্ধ ঘরে যেন ঝড় উঠে গেছে দিদি, আমার এই এমন আটুকুনে বাদা খোপা সে খোপা খুলে গেছে প্রায়, চোখ মুখ আমার কিচকিচ করছে ধুলোতে, আলমারির ক্যাঁচকেটানি থেমে গেছে, কেউ যেন মেরেছে, এবার শরীরটা ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে আসছে। আমি মরণপণ করে জোরে একটা টান দিলাম, এইবার দরজাটা এক ঝটকায় খুলে গেল। আমি আর কোনো দিকে তাকাইনি দিদি, কাকু পেছন থেকে ডাকছিল, ও আমি কানও দেইনি। তারপর বাড়ি গিয়ে আমার শিখি ধুম জ্বর, সেদিন থেকে আমি নাক মুলেছি কান মুলেছি দিদি, ও বাড়িতে আমি আর কাজ করব না। বাড়ি গিয়ে শুধু ছেলেটাকে বলেছিলাম ওদের ফোনে লিখে দিতে যে আমি আর অমুক হব না, তা ওরা কোনো উত্তর দেয়নি, শুধু এক মাসের মাইনের টাকা পাঠিয়ে দিয়েছিল। আর তো কাজের লোক রাখেনি, আর রাখলে আমি ঠিক জানতে পারতাম আমাদের হেভি ইউনিটি।
প্রতিমাদির কথা শেষ হতে বনি আর অন্তর দুজনেই কিছুক্ষণ থম মেরে বসে রইল। অন্তর যেন গভীর ভাবনায় ডুবে গেছে হঠাৎ, পায়ের বুড়ো আঙুল ঘষছে মেঝেতে। প্রতিমাদিকে ওরা আর আটকে রাখল না, ওর কাজ হতে হতেই ঝটপট রান্না সেরে ফেলল অন্তর। তারপর প্রচুর খাবার দাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হল প্রতিমাদিকে। বড় ভালো রেঁধেছিল মেয়েটা, বনিও বহুদিন পর তৃপ্তি করে ঘরের খাবার খেল। শুধু অন্তর নিজেই অর্ধেক ভাত আঙুল দিয়ে নাড়াচাড়া করে কাটিয়ে দিল। বনি ভেবেছিল বিকেলে বেরোবে, অন্তরকে বলতেও বলল,
মাথা থেকে বেরোচ্ছে না রে, এই ফ্যামিলিটার ব্যাপারে আর একটু ডিটেল দিতে পারবে এমন কেউ চেনা নেই তোর?
হ্যাঁ, এবারে কাকিমাকে জিজ্ঞাসা করতে পারি, উনি এই ফ্যামিলিটাকে অনেকদিন কাছ থেকে দেখেছেন, শুনেছি একটা সময় অবধি খুব ক্লোজ ছিল দুটো পরিবার।
এই তাহলে এক্ষুনি ফোন কর না একবার, মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে।
সে ভূতের নাম শুনলে তোর মনে কাঁটা কেন, ঝাঁটাও খচখচ করতে পারে। সত্যি প্রতিমাদি কি না কি বললো আর তুইও না খাওয়া বলে বসে রইলি।
কথা বলতে বলতেই ওপাস থেকে বাড়িওয়ালা কাকিমা মিষ্টি গলাটা শুনতে পেল বনি।
হ্যাঁ রে দয়া বলো।
মিনিট পাঁচেক কুশল বিনিময়, উভয় পক্ষের তুমি তো আমায় ভুলেই গেছো এর পালা মিটলে বনি ব্যানার্জি বাড়ির প্রসঙ্গ তুলল, বলল,
আসলে এমন একটা ঘটনা শুনে আমার এক বন্ধু খুবই কিউরিয়াস হয়ে উঠেছে, আমিও কখনো ডিটেলে কিছু শুনিনি তোমার থেকে এই বিষয়ে, সো যদি একটু বলতে।
দেখো সবাই তো আর তোমার মতো ভাবলেশীন হয় না হৃদয়া, এইসব গল্প শুনলে আমিও আরো বেশি করে জানতে চাইতাম বইকি। শোনো তবে বলি।
বনি ফোন স্পিকারে দিল, কাকিমা বলতে লাগলেন,
আমরা ওই বাড়িটা কিনেছিলাম আজ 12 বছর হলো ধরো,
তোমার কাকু ওখানকার ব্যাংকে বদলি হয়ে আসার পর, ব্যানার্জিদের নিজেদের বানানো বাড়ি, ওরা আমাদেরও আগে থেকে আছেন। মন থেকে বলছি হৃদয়া, অমন প্রতিবেশী কপাল করে পাওয়া যায়। আমরা যতদিন না গুছিয়ে সংসার পেতে বসেছি ততদিন আমাদের নিজেদের রান্নাটুকু অবধি করতে দেননি, চার বেলার খাবার ওদের ঘর থেকে আসতো জানো, ভালো ফার্নিচারের দোকানের খোঁজ দেওয়া, কাজের লোক খুঁজে দেওয়া, সমস্ত কিছু করেছেন। তোমার ইন্দুদি মানে আমার মেয়েটাকে ওদের মেয়ে সৃজনি একেবারে নিজের বোনের মতো করে কাছে টেনে নিল। মেয়েটা আমার চিরকালই একটু চুপচাপ, অথচ সৃজনের সঙ্গে দুদিন গলায় গলায় ভাব হয়ে গেল। আজ সৃজনি ওকে পড়া বুঝিয়ে দিচ্ছে, কাল শপিং এ যাচ্ছে একসঙ্গে। সৃজনির ভাই সায়ন্তনকে ভাই ফোঁটাও দিত আমার মেয়ে, তো তারপর।
কাকিমা বোধহয় জল খাওয়ার জন্য থামলেন, সেই ফাঁকে বনি জিজ্ঞেস করে ফেলল,
ওদের মেয়ে আছে নাকি? কই কখনো দেখিনি তো, বাইরে থাকেন?
হ্যাঁ, অনেক দূরে। ধরো আমরা আসার বছর তিনেক পর সৃজনীর ব্রেন ক্যান্সার ধরা পড়ল, লাস্ট স্টেজ। প্রাণখোলা মেয়েটা হঠাৎ করে শয্যাশায়ী হয়ে গেল। তারপর কয়েক মাসের মধ্যেই বাবা মায়ের কোল খালি করে দাদা বৌদির মুখের দিকে তাকাতে পারতাম না হৃদয়। সবচেয়ে খারাপ অবস্থা হল সায়ন্তনের। আসলে দিদি অন্ত প্রাণ ছিল তো ছেলেটার, প্রায় ইন্দুর কাছে এসে বসে থাকত, কোনো কথা জিজ্ঞেস করলে হ্যাঁ বা নাতে উত্তর দিত। দাদা বৌদি বোধহয় ওকে ডিপ্রেশনের জন্য ডাক্তারও দেখাচ্ছিলেন। তবে এই সময় ভগবান যেন মুখ তুলে চাইলেন একটু। সায়ন্তন তখন সবে নতুন অফিসে ঢুকেছে, সেখানেই চৈতালির সঙ্গে আলাপ হল ওর। কিভাবে চৈতালি কিভাবে চৈতালি সায়ন্তনকে ডিপ্রেশন থেকে টেনে বের করল, কিভাবে ওর গোটা পরিবারটাকে আগলে রাখতে শুরু করল, সবটুকু আমার নিজের চোখে দেখা। নিজে তো অনাথ মেয়ে, মামা মামির ঘরে মানুষ। বলতে নেই, শুনেছি মামা মামি একটু হেলা ছেদা করেই বড় করেছিলেন। অথচ ব্যানার্জিদের সবার ভার নিজের একার কাঁধে তুলে নিয়েছিল মেয়েটা। ওকে বাড়ির বউ করে নিয়ে এসে সেই যে বৌদি বলেছিল,
এবার তোর দায়িত্ব আমাদের দেখে রাখার।
তার অন্যথা হয়নি যেন। সত্যি সত্যি চৈতালির কথা ছাড়াও বাড়িতে একটা পাতাও নড়ত না। মেয়েটা আমায় প্রায় বলত,
বাবা মা এমন করেন আমি লজ্জায় পড়ে যাই কাকিমা, ওরা বড় না আমি বড় বলুন তো।
অনাথ মেয়েটাকে ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিলেন ওরা। আমার সঙ্গে খুব গল্প করত চৈতালি, বলত
ওরা আমার ভগবান কাকিমা, অনেক কপাল করে পেয়েছি ওদের আমি।
তবে ওদের যা কপাল, কটা দিন ভালো কাটলো কি কাটলো না, আবার শনির কোপ পড়ল। চৈতালির বারংবার মিসক্যারেজ, তার উপর ওর প্রথম বাচ্চাটার মারা যাওয়া, এতে দাদা বৌদি সায়ন্তন সবাই খুব ভেঙে পড়েছিল। সায়ন্তন তো পরপর দুবার সিরিয়াস সুইসাইড অ্যাটেম্প্ট করে, আর সেই ট্রমা থেকে তার বাবার হলো স্ট্রোক। 3 মাস প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রইলেন। চৈতালি নিজের তখন সন্তান হারানোর দগদগে ঘা সব ভুলে সে মন প্রাণ দিয়ে স্বামী শ্বশুরের সেবা করল। রিনি তো চৈতালি একা ছিল না হৃদয়া, ওর শ্বশুর বাড়িও ওর প্রতি ছিল, সেই কথা তারা শত মুখে স্বীকারও করত। তো তারপর মা লক্ষ্মী অবশেষে দয়া করলেন, তিতলি এলো চৈতালির কোলে। সে আরেক মেয়ে বুঝলে হৃদয়া, চেহারায় সৃজনের মুখ বসানো, আর স্বভাবে ঠিক চৈতালির ধারা। বাড়ির সকলে যেমন তাকে চোখে হারায়, সেও ওইটুকু বয়সে বাড়ির ঘিন্নি হয়ে উঠল। ঠাকুমাকে ওষুধ খাওয়ানো, দাদুকে ঘুম থেকে তুলে সঙ্গে নিয়ে হাঁটতে যাওয়া, বাবা মায়ের হাতে হাতে ঘরের কাজে সাহায্য করা, আবার তেমনি পড়াশোনায় মন, খেলাধুলায় মন, খুব ম্যাচিওর্ড অথচ পাকা না একেবারে। যেমন মিষ্টি মুখ, তেমন মুখের কথাগুলো শুনলে মনে হতো মধু ঝরছে। অথচ আজ সেই মেয়েটার কি অবস্থা!
কাকিমা আবার থামলেন, সোফার ব্যাকরেস্টে উঠে চুপ করে বসে বসে আঙুল কামড়াচ্ছে অন্তর। কাকিমা জিজ্ঞেস করলেন,
কত দূর বললাম যেন? ওই তুমি তিতলির কথা বলছিলে, আচ্ছা ওদের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল কাকিমা?
অ্যাক্সিডেন্ট তো তখন বুঝলে তো, করোনার সেকেন্ড ওয়েভ চলছে, আমাদের বাঁকুড়া গ্রিন জোনে থাকলেও অনেক জেলাতেই বেশ বাড়াবাড়ি জানলে তো। এই সময় একদিন খবর এলো চৈতালির মামা হঠাৎ মারা গেছেন। দেখো খুব কাছের না হলেও মানুষ করেছেন ছেলেবেলা থেকে, তো মানুষটাকে শেষ দেখা দেখতে বেরিয়ে পড়লো ওরা। দাদা বৌদিকে আমি অনেক করে বারণ করেছিলাম যেতে, কিন্তু ওরাও যেতে চাইলেন, বললেন এরা কর্তব্য, চৈতালির মামিমাও একা মানুষ, এই পরিস্থিতিতে তিনি কি করবেন না করবেন তাই পাশে দাঁড়ানো দরকার। চৈতালির মামার বাড়ি ছিল হাওড়ার দিকে, যেদিন ওরা বেরোলো সেদিন রাতে সায়ন্তনের ফোন পেলাম, শুনলাম ওদের নাকি একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাকিদের অল্পের উপর দিয়ে গেলেও চৈতালি আর তিতলি নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবার তার আগের দিন সকাল থেকেই তোমার কাকুর জ্বর, এমনকি ইন্দুও তখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়িতে, গোটা পরিবার কোয়ারেন্টাইনে চলে গেলাম। দিন তিনেক পর দেখি ওরা ফিরে এসেছে, কিন্তু সপ্তাহ দুয়েক বাড়ি একেবারে শুনশান রইল, আমরাও ওই শরীরে যেতে পারলাম না। তারপর অবশেষে শুনলাম চৈতালিকে ওখানে ফেলে বাড়ি এসেছেন ওরা, আর তারপর থেকেই কেমন যেন বদলে গেল পরিবারটা, কারোর সঙ্গে কথা বলে না, আমাদের বাড়িতে আসে না, আমি বা তোমার কাকু গেলেও ওই দু একটা হাতে গোনা কথা বলে। এবার দেখো শত হলেও প্রতিবেশী, যখন বুঝতে পারছি এড়িয়ে চলতে চাইছেন, গায়ে পড়াটা তো ঠিক না বলো, তাও যেতাম মাঝে মাঝে, এটা ওটা দিয়ে আসতাম, কখনো ভালো রান্না হলে পাঠিয়ে দিতাম। বাড়িটার অবস্থা দেখলে ওটা কান্না পেত, অমন একটা হাসি খুশি পরিবার কি হয়ে গেল বলো তো, ছোট্ট মেয়েটা সব সময় মন মরা হয়ে বসে থাকত, বাড়ি থেকে একদম বেরোতো না, ওর স্কুল টুল নিয়ে প্রশ্ন করলেও এড়িয়ে যেত ওরা। অবশ্য এমন হওয়াটাই স্বাভাবিক, কি মানে ওটাই না ছিল মেয়েটা। তারপর বাড়ির লোকের কথাই ভাবো, প্রথমে সৃজনের শোক, তারপর একটা দুধের বাচ্চার অপঘাতে মৃত্যু, বাড়ির লক্ষ্মীবন্ত বউটা চলে যাওয়া, সোনায় বাঁধানো কপাল বটে। তো তারপর কে যেন দোতলার জানলায় চৈতালির মতো কাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখল। ব্যাস গোটা পাড়ায় ভূতের গুজব রটে গেল, সেটাই আবার ধোঁ দিয়ে এলো আমাদের প্রতিমা। ব্যাস যাও বা দু একটা লোক যেত বাড়িটার আশেপাশে, তাও বন্ধ হয়ে গেল, এক ঘরে হয়ে পড়ে রইল বাড়ির লোকগুলো। তারপর তো আমরাও চলে এলাম।
তোমার ধাক্কাটাও আমি বুঝি, তুমি সাথে পাঁচে না থাকা মেয়ে, প্রতিবেশীর খবর নিতে বলে তোমায় বিব্রত করতেও মন চাইনি গো আমার। তাছাড়া আমি ভেবেছিলাম সময় দিলে হয়তো একটু একটু করে বদলাবে ছবিটা, তবে আজ তোমার কাছে যা শুনলাম বিন্দু মাত্র ইম্প্রুভমেন্ট নেই, কষ্ট হবে গো, কত খারাপ লাগে, কেন যে ভগবান ভালো মানুষগুলোর কপালে শোক লেখে।
কাকিমার সঙ্গে আরো দু একটা কথা বলে ফোনটা নামিয়ে রাখল বনি। অন্তরের কপালের ভাঁজ ততক্ষণে কমার বদলে বেড়ে গেছে। সেদিন রাতে আর বিশেষ কথা হল না ওদের। পরদিন সকালে ঘুম থেকে উঠে বনি দেখল অন্তর এক কড়াই পায়েস চাপিয়েছে। এত বড় কড়াই ওর আছে তা বনি জানত না। অন্তর বলল প্রতিমাদিকে দিয়ে পিছনের পাড়ার এক বাড়ি থেকে চাইয়ে এনেছে। চোখ কপালে তুলেও জিজ্ঞেস করল,
কিন্তু এই যোগী বাড়ির পায়েস দিয়ে হবেটা কি? খাবো তো তুই আমি আর প্রতিমাদি।
তুই আমি প্রতিমাদি আর ব্যানার্জি বাড়িতে চারজন।
বনি ছিটকে সরে গেল।
ব্যানার্জি বাড়ি মানে? হে পিউ, কি করছিস তুই?
ওর হাতের ধাক্কা লেগে হাতা থেকে দুধ গড়িয়ে পড়েছিল স্ল্যাবে। অন্তর ভিজে নেতা দিয়ে মুছতে মুছতে ততদিক নির্বিকার মুখে বলল,
আমি কিছু করিনি, তুই করবি। ব্যানার্জি বাড়িতে পায়েসটা দিয়ে আসবি, বলবি কোনো সুখবর এসেছে তাই মিষ্টি মুখ করাতে এসেছিস। অন্য কিছুও বলতে পারিস, তোর ব্যাপার, কিন্তু তোকে ও বাড়িতে ঢুকতে হবে, অনেক কাজ।
বনি ঢপ করে একপাশে পড়ে থাকা প্লাস্টিকের চেয়ারটায় বসে পড়ল। ও জানে প্রতিবাদ করে কোনো লাভ নেই, খালি জিজ্ঞেস করল,
কাজটা কি?
হাতে একটু পায়েস ঢেলে টেস্ট করল অন্তর।
দোতলায় যাবি, তোকে দেখতে হবে চৈতালী ব্যানার্জির ভূত সত্যিই ওখানে আছে কিনা। প্রতিমাদিকে আমি কমপ্লিটলি বিশ্বাস করতে পারছি না, মানুষ ভয় থেকেও হ্যালুসিনেট করে।
কেন এমন করছিস বিউ? এটা জেনে কি লাভ হবে?
বনি, আম শিওর তুই এখনো ভেবে যাচ্ছিস যে এই কেসটায় ভূত প্রেত জড়িয়ে আছে বলে আমি ইন্টারেস্টেড, কিন্তু বিষয়টা ঠিক তার উল্টো। আর সেটা আমার না, তোর ভাবা উচিত ছিল। বাড়িটার হিস্ট্রি বুঝতে পারছিস? সিনিয়র মিস্টার আর মিসেস ব্যানার্জির মেয়ের অকাল মৃত্যু, চৈতালির প্রেগনেন্সির অতগুলো সমস্যা, ওর ফার্স্ট বেবিটার মৃত্যু। হাই চান্স ওদের তিতলির প্রতি একটা অবসেশন চলে আসবে। এবার ওরা ওভার প্রোটেক্টিভ হয়ে তিতলির মায়ের ভূতের নাম করে বাচ্চাটাকে সবসময় নিজেদের কাছে আটকে রেখে দিতে চাইছে কিনা এটা কে বলতে পারে? একটা ওইটুকু বাচ্চার জীবন ওই চার দেওয়ালের মধ্যে কিভাবে কাটছে তুই আন্দাজ করতে পারছিস? তুই তো ডাক্তার, হলি বা অঙ্কোলজিস্ট মনস্তত্ত্ব নিয়ে এতটুকু আইডিয়া তো তোর আছে। ও বাড়িতে আদৌ ভূতপ্রেত বলে কিছু আছে কিনা এটা না জানলে আমরা ফার্স্ট স্টেপটা নিতেই পারবো না বনি। বিশ্বাস কর, আমার পক্ষে উপায় থাকলে আমি নিজে যেতাম, তোকে পাঠাতাম না।
মনি আর কোনো উত্তর খুঁজে পেল না। অন্তরের কথাগুলো যে ও নিজে কেন আগে ভেবে দেখেনি, এখন সেটা ভেবেই আফসোস হল। ওসব না বোঝারই কথা। ভূতের মতো মনস্তত্ত্বটাও অন্তরেরই অন্যতম প্যাশন। মনির ও বিষয়ে তেমন ন্যাক নেই, তবে হ্যাঁ, অন্তর যা বলল তেমনটাই যদি হয়, একজন ফেলো হিউম্যান বিইং হিসেবে বাচ্চাটাকে বাঁচানোর দায় ওরও। উঠে পড়ল বনি, চারজনের পায়েস ধরে এমন বড়সড় টিফিন বক্স খুঁজতে লাগল। বাড়িটার সবুজ কাঠের দরজাটার সামনে দাঁড়িয়ে বুক কাঁপছিল বনির। আশপাশে তাকিয়ে দেখেও কোনো কলিং বেল খুঁজে পেল না। দুবার নক করল, কোনো সাড়া নেই। একবার মোবাইলে ঘড়ি দেখল, 11:30 বাজতে চলল প্রায়। এই সময়ে বাড়ির দরজা ঠেঙিয়ে গৃহস্থের শান্তি বিঘ্নিত করা নিতান্তই অসভ্যতা, কিন্তু অন্তর বলেছিল মিসেস ব্যানার্জি আর সায়ন্তন বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে উপায়ন্তর না দেখে বনি একটু জোরেই ধাক্কা দিয়ে ফেলল দরজাটায়। তাও কেউ খুলল না। এবার ওর জেদ চেপে গেল, একভাবে দরজা পিটিয়ে যেতে লাগল। প্রায় মিনিট তিন চার পর দরজাটা জোর একটা টানে খুলে ফেলল কেউ। সামনে মিস্টার ব্যানার্জি, ভুরুতে ভাঁজ, মুখে স্পষ্ট বিরক্তি। বনি মুখে একগাল হাসি টেনে বলল,
কাকু আমি হৃদয়া, আপনি বোধহয় আমায় চিনবেন না, আমি ওই পাশের বাড়িতে ভাড়া থাকি। আসলে বাড়ি থেকে ফোন এসেছিল, আমার ভাই একটা বড় চাকরি পেয়েছে, প্রতিবেশীদের সবাইকে একটু মিষ্টিমুখ করাবো ভাবলাম তাই।
মিস্টার ব্যানার্জি মনে হলো জোর করেই হাসলেন।
তা বেশ তা বেশ, পায়েস এনেছ, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বনির হাত থেকে বাটিটা টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিতে যাবেন, ও একটা পাল্লা টেনে ধরল।
ইয়ে কাকু, বলছি আসলে জানেন তো আমি না একা থাকি, বাসন বাটিও খুব কম কেনা হয়েছে তাই, মানে বাটিটা এখনই একটু ফেরত পেলে খুব ভালো হতো আর কি। আমি 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 অপেক্ষা করছি, আপনি যদি একটু ফাঁকা করে দেন।
একটু হক চুকিয়ে গেলেন মিস্টার ব্যানার্জি, আর বনি সেই সুযোগেই আর দ্বিতীয় ভাবনা চিন্তা না করে দরজার ফাঁক গলে ঢুকে গেল।
এই তো আমি এখানে অপেক্ষা করছি, আপনি এনে দিন।
মিস্টার ব্যানার্জি ওর দিকে অগ্নি দৃষ্টি হেনে রান্নাঘরের দিকে এগোলেন। বনি জোরে একটা শ্বাস নিল, হাতে সময় বড্ড কম, তারই মধ্যে যতটা যা দেখার দেখে নিতে হবে। ও জানে ঘাড় ধাক্কা খাবেই আজ, কিন্তু তার আগে দোতলার ঘরে পৌঁছতে হবে। তিতলি কোথায়? একটু এদিক ওদিক ঘাড় ঘোরাতেই দেখতে পেল ওকে, একটা ঘরে বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। যাক, সিঁড়িটা ঠাহর করে উঠতে লাগল। এত অন্ধকার কেন এই বাড়িটা? এরা সবসময় দরজা জানলা বন্ধই বা করে রাখে কেন? গোটা বাড়িটা জুড়ে একটা সোঁদা ড্যাম্পের গন্ধ, সিঁড়ির রেলিংটাও স্যাঁত স্যাঁত করছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালতে গিয়ে অবাক হল বনি, ফোনটা সুইচ অফ হলো কি করে? উপরে উঠতে উঠতেই অন করার চেষ্টা করতে সেটা অন হয়ে লো ব্যাটারি দেখিয়ে আবার বন্ধ হয়ে গেল। অথচ স্পষ্ট মনে আছে আজ সকালেই ফোনে ফুল চার্জ দিয়েছে, কোনো রকম গোলযোগ নেই। কিন্তু এখন সেসব ভাবার সময় নেই। ও হাতরে হাতরে সিঁড়ি বেয়ে উঠে ল্যান্ডিং এ দাঁড়াল। প্রতিমাদি বলেছিল সিঁড়ি দিয়ে উঠেই ঠিক প্রথম ঘরটা, ও দরজায় একটা ঠেলা দিল, হাতটা অজান্তে কেঁপে উঠল। প্রতিমাদি যেদিনকার গল্প বলেছিল আজকের পরিবেশটা অনেকটা তেমনই, বাড়িতে একটা শিশু আর একটা বড় মানুষ, আকাশে চাপ চাপ নিম্নচাপের মেঘ, আর হয়তো তোর কি সব ভাবছে। নিজেকে একবার কোষে ধমকে দরজাটায় চাপ দিল বনি। আশ্চর্য, দরজাটা ভেজানো ছিল শুধু, এক ঠেলাতেই খুলে গেল, ও পায়ে পায়ে ঢুকে গেল ভেতরে। ঘরটা অন্ধকার, ঘরের দরজা জানলা বন্ধ থাকলে ঘর অন্ধকারই দেখায় বটে, কিন্তু অন্ধকার এমন নিশ্চিদ্র হতে পারে ও কখনো স্বপ্নেও ভাবেনি। চোখ খোলা আর বন্ধ রাখার আলাদা কোনো তফাৎ বোঝা যাচ্ছে না। ও দুটো হাত বাড়িয়ে অন্ধের মতো ঘরে ঘুরপাক খেতে লাগল, একটু একটু করে চোখ সইছে আধার। সত্যি ঘরটায় একটা ওয়ার্ড্রোব ছাড়া কিছু নেই, দুটো বড় বড় জানলা, দুটোই টাইট করে লাগানো। ও এগিয়ে গিয়ে একটা জানলা খোলার চেষ্টা করল, না বড় শক্ত, ওর গায়ের জোরে কুলোবে না। বিভল মনোরথ হয়ে ফিরতে যাবে, পেছন থেকে একটা গলা ভেসে এলো,
তুমি আমার মাকে খুঁজতে এসেছো?
আঁতকে উঠে পেছন ঘুরল বনি। না, ঘর খা খা করছে, কেউ কোথাও নেই, অথচ নিশ্চিত গলাটা ঘরের ভেতর থেকেই এসেছে। ঘরের একোণ থেকে ওকোণে ছুটে বেড়াচ্ছে ওর দৃষ্টি। না, কেউ নেই, কোথাও নেই।
আমি এখানে।
চুকিতে ঘাড় তুলে উপরে চাইল বনি, বাঁদিক বরাবর চোখ ঘোরাতে দেখতে পেল ওয়ার্ড্রোবের উপর থেকে ঝুলছে একজোড়া পা। দুটো পা খালি ওয়ার্ড্রোবের মাথা থেকে শূন্যে ঝুলে আছে। ও হৃৎপিণ্ডটা এক লাফে গলায় উঠে এলো। সম্মোহনী শক্তি আছে সর্টার মধ্যে। অত ভয় নিয়েও বনি আবার ফিরে তাকাল। এইবার দেখতে পেল অবয়বটাকে, দুই বিনুনি বাঁধা একটা রোগা সোগা বাচ্চার চেহারা। তিতলি, ও এখানে এলো কি করে, কখন এলো? ও ঘরে ঢোকার সময় যদি বনি টের নাও পায়, এমন একটা মসৃণ ওয়ার্ড্রোবের গাবে মেয়েটা উঠে গেল সেটা দেখতে পেল না। ও কোনো মতে কাঁপা গলায় জিজ্ঞেস করল,
তিতলি তুমি কখন এখানে এলে? আমি মানে আসলে একটা দরকারে।
মা তো আমায় এখানে টেনে আনে, মা ডাকলে আমি না এসে থাকতেই পারি না। মা তো এঘর থেকে বেরোতে পারে না, তাই আমি আসি। মা যা চায় আমি তাই করতে পারি।
তিতলি সমানে ওয়ার্ড্রোবের উপর বসে অন্য মনস্ক ভাবে পা দুলিয়ে যাচ্ছে। বনি জিজ্ঞেস করল,
তোমার মা মানে তোমার মা কোথায় তিতলি?
তিতলি যেন ওর কথা শুনতেই পেল না, বিনুনি দুটো নিয়ে খেলতে খেলতে বলতে লাগল,
জানো মাকে এখন কেমন যেন দেখতে হয়ে গেছে। আমি জানি শুধু আমার জন্যই মা এই ঘর থেকে বেরোতে পারে না। মা কিছু খায় না জানো, আমি রোজ খাবার নিয়ে আসি, মাকে খেতে বলি, মা খালি আমার মুখের দিকে তাকিয়ে থাকে। তুমি আমাকে একটা চকলেট দিয়েছিলে, ওটাও মাকে দিয়েছিলাম, খেলোই না। আমি রোজ খাবার রেখে ওয়েট করে করে তারপর চলে যাই, এসে দেখি খাবারটাই গন্ধ হয়ে গেছে, মা খালি খাবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সবাই আমায় বকে মায়ের জন্য খাবার নিয়ে যাই বলে। তুমি একটু আমার মাকে এই ঘর থেকে বাইরে নিয়ে যাবে।
বনি বুঝতে পারছিল তিতলি কাঁদছে।
তোমার সঙ্গে।
তিতলির গলা ধরে এসেছে, তবে তার থেকেও স্পষ্টভাবে যা বুঝতে পারছিল, ও ভয় পাচ্ছে। ওর পা দুটো থরথর করে কাঁপছে। ও বুঝতে পারছে এই ঘরে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। ঘরটায় ঢোকার সময় একটা স্যাঁতস্যাঁতে ভাব টের পেয়েছিল, এখন সেটা বদলে গেছে গায়ে কাঁটা দেওয়া তীব্র ঠান্ডায়। না, এর মধ্যে কোনো কারসাজি নেই। কাঠের ওয়ার্ড্রোবটা ছাড়া চারিদিকে ফ্যাক ফ্যাক করছে কালচে দেওয়াল। ঘরের দরজাটা দেখেই বোঝা যাচ্ছে ওটা পুরো চেপে বসে গেছে ফ্রেমের মধ্যে। এখান থেকে পালাতেই হবে ওকে। অন্তর ওকে এখানে যা যা ঘটে সব শেষ অবধি দেখে আসতে বলেছিল, কিন্তু বনির পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। শরীরের সমস্ত জোর পায়ে টেনে এনে দরজার দিকে ও এগোল, আর তখনই যে জানলা ও প্রাণপণে টেনেও খুলতে পারেনি, তার দুটো পাল্লাই একটা কড়াত শব্দ করে খুলে গেল হঠাৎ। জানলা দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ল একরাশ ভিজে হাওয়া আর জলের ছিটে। ঘরের কনকনানি যেন দ্বিগুণ বেড়ে গেল। ও দেখতে পেল আকাশের রংটা পিচের মতো কালো হয়ে এসেছে। বৃষ্টি না, যেন প্রশান্ত মহাসাগরকে আকাশে তুলে উপুড় করে দেওয়া হয়েছে। ওর পা দুটো যেন মেঝের সঙ্গে আঠা দিয়ে জুড়ে দিয়েছে কেউ। কাছেই কোথাও কড়কড় করে ভীষণ জোরে বাজ পড়ল। দুহাতে নিজের কান চেপে ধরল বনি, আর কানটা ছাড়তেই পেছন থেকে শুনতে পেল গলাটা,
চলে যাচ্ছ আমার মাকে দেখবে না?
বনির শরীরটা যেন আপনা থেকেই ঘুরে গেল পেছনে। ও দেখল আস্তে আস্তে খুলে যাচ্ছে ওয়ার্ড্রোবের দরজাটা। ও দেখতে চাইছে না, তাও কেউ যেন ওর চোখ দুটোকে ওর শরীরের ভিতর থেকে চেপে ধরেছে, নজর সরাতে দিচ্ছে না এক বিন্দুও। ওর সেই স্থির দুটো চোখের সামনে আস্তে আস্তে পুরোপুরি খুলে গেল দরজাটা। ঘরটা যেন এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ও দেখতে লাগল দুটো কঙ্কাল সার হাত আলমারির ভেতর থেকে বেরিয়ে এসে খামচে ধরল দুটো পাল্লা, তারপর যেন তাতে ভর দিয়ে ঠেলে বের করে দিল একটা কঙ্কাল সার শরীরকে। একটা প্রায় ছেঁড়া নীল ড্রেসিং গাউন পরনে, তাতে কিসের যেন ছোপ, রক্তের কি? মূর্তিটা আরো খানিকটা এগিয়ে এসেছে। একরাশ রুক্ষ খোলা চুলের মাঝখান থেকে জানলা দিয়ে ভেসে আসা অল্প আলোয় বনি একটা মুখ দেখতে পাচ্ছে। মুখটায় অজস্র কাটা ছেঁড়া, কপালে একটা বড় সড় গর্ত, তাও ও চিনতে পারছে মুখটা। কাকিমা ওদের সঙ্গে চৈতালির একটা ছবি পাঠিয়েছিলেন, লক্ষ্মী ঠাকুরের মতো চেহারাটা বিভৎস হয়ে গেলেও কোনো সন্দেহ নেই এ অবয়ব চৈতালিরই। মূর্তিটা আরো খানিকটা এগিয়ে এসেছে। সেই মুহূর্তে কোনোভাবে বনির চোখ গেল মাটির দিকে। ওয়ার্ড্রোবটা মূর্তিটার থেকে তখন প্রায় এক হাত পেছনে। মূর্তিটা ওর দিকে অনেকটা অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু সে মাটি থেকে দু আঙুল উপরে রাখা ওয়ার্ড্রোবটা থেকে মাটিতে নামেনি। অর্থাৎ তার শরীরটা বাতাসে ভাসছে। বনি দেখতে পাচ্ছে শরীরটা আরো 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 এগিয়ে আসছে, আর সঙ্গে একটু একটু করে বিকৃত হচ্ছে তার মুখ। দুর্দম রাগ, বিরক্তি, যন্ত্রণা, অসহায়তা কি না মিশে আছে সেই মুখে। প্রতিটা অনুভূতির প্রকাশ যেন প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মূর্তিটার ভাষা শেষ হল ঠিক ওর সামনে এসে। তারপর সে একটা হাত বাড়িয়ে চেপে ধরল ওর গলা। চারটে হিমের মতো ঠান্ডা কঙ্কাল সার আঙুল চেপে রেখেছে বনির ঘাড়, আর একটা আঙুলের চাপ এসে পড়ছে গলার হাড়ে। নিঃশ্বাস আটকে আসছে ওর। কোন রকমে মুখ হাঁ করে গুঙ্গো শব্দ করে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগল বনি। হাতটা যে ছাড়ানোর চেষ্টা করবে সে শক্তিও যেন ওর মধ্যে অবশিষ্ট নেই। প্রতিপক্ষ যেন তাতে উৎফুল্ল হয়ে অন্য হাতটাও তুলে দু হাতে আঁকড়ে ধরল ওর গলা। বনি নিঃশ্বাস নিতে পারছে না আর। ফুসফুসের সমস্ত বাতাস ওর গলায় এসে আটকে যাচ্ছে। এখানেই তবে মৃত্যু? মিস্টার ব্যানার্জি ওকে খুঁজতে আসছেন না কেন? ওকে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিচ্ছেন না? আচ্ছা, ওর লাশটা কি এখানেই পড়ে থাকবে? প্রতিমাদি কি পুলিশ নিয়ে খুঁজতে আসবে ওকে? কিন্তু প্রতিমাদি তো জানে না ও এখানে এসেছে। অন্তর, অন্তরকে ডেকে দেখবে কি একবার? হঠাৎ মনে হল গলার চাপটা একটু হালকা হল। সিলিং এর দিকে উঁচিয়ে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকা মাথাটা সামান্য নামালো বনি। দেখল তিতলি কখন নেমে এসেছে ওয়ার্ড্রোবের ওপর থেকে। এত অন্ধকারেও বনি বুঝতে পারল তিতলি চোখে কাতর অনু নয়। সে চায় বনি বাঁচুক। তাহলে কি আশা আছে? বনি এক মরণপণ হেঁচকা টানে নিজের শরীরটাকে হিঁচড়ে বার করল প্রেতিনীর কবল থেকে। বড় বড় করে শ্বাস টানতে টানতে দেখতে পেল সে একবার ওর দিকে সেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছে, একবার মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে কি যেন বোঝানোর চেষ্টা করছে, আর তখনই সম্পূর্ণ বদলে যাচ্ছে তার দৃষ্টি। ওই চোখ দুটো যে হঠাৎ অমন নরম হয়ে যেতে পারে বিশ্বাস হচ্ছিল না বনির। ওর ভয়টা আস্তে আস্তে কমে আসতে লাগল। যে মা মেয়ের জন্য মৃত্যুর পরেও তার কাছে ফিরে আসেন, তিনি মেয়ের অনুরোধটুকু নিশ্চয়ই ফেলবেন না। বনি বুকের কাছে দুটো হাত জড়ো করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল তাদের দিকে। অবশেষে পেছন ঘুরল ছায়ামূর্তি, বাতাস তার অশরীরী কায়াকে বয়ে নিয়ে চলল তার পাথা বাসার দিকে। তিতলি ফিরে তাকাল বনির দিকে, তার চোখে এই মুহূর্তে ফিরে যাওয়ার আদেশটা স্পষ্ট পড়তে পারল। কিন্তু চোখ দুটোয় আরো একটা কিছু ছিল, সেটা ঠাহর করতে পারল না। এক পা করে পেছোতে পেছোতে দরজার কাছে চলে এলো বনি। তারপর টেনে দরজাটা খুলতেই আরেকবার ভীষণ রকম চমকে উঠল। ল্যান্ডিং এর জমাট অন্ধকারটায় গা মিশিয়ে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে একটা মোবাইলের ফ্ল্যাশ বাল্ব জ্বলে উঠল ঠিক ওর চোখের সামনে। ওর চোখ ঝলসে গেলেও চোখ আড়াল করল না। ও এই প্রচণ্ড আলোটাতেই এখন যেন আরাম লাগছে। চোখে আলোটা একটু সইলে বনি দেখতে পেল মিস্টার ব্যানার্জিকে। চোখে ভৎসনা, ঠোঁটের কোনায় যেন আলতো একটা বাঁকা হাসি, আর হাতের টিফিন বক্সটায় খান কতক রসগোল্লা। সেটা ওর দিকে এগিয়ে দিয়ে খুব মিষ্টি করে বললেন,
এই যে বাটিটা, খুব দরকার ছিল বলছিলে না মা? যাও বাড়ি যাও, আর এখানে এসো না।
বনি ভদ্রলোকের পাশ কাটিয়ে চোরের মতো হাতরে হাতরে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। বনির ঘুম সেদিন যখন ভাঙল তখন রাত 11:30 বাজে। দুপুরবেলা ব্যানার্জি বাড়ি থেকে কোনো মতে ভিজতে ভিজতে ঘরে ঢুকে অন্তরকে জড়িয়ে আধ ঘন্টা কেঁপেছিল। অন্তরকে কোনো মতে সবটা বলতে যেন লজ্জায় মরে গিয়েছিল মেয়েটা। সরি বলেছিল বারবার। বনি ওর উপর রাগ করেনি একেবারেই, কিন্তু সেই মুহূর্তে ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না। অন্তরে জেদাজেদিতে দুগ্রাস ভাত গিলে স্নান টান না করেই দু দুটো ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল বনি। মনের ভিতরটাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরা ভয়টাকে ওর আর সহ্য হচ্ছিল না। ঘুমটা ভাঙার পরই ধরভর করে উঠল বুকটা, আস্তে আস্তে কমেও এল। ঘরে একটা খুব সুদিং মিউজিক চালিয়ে রেখেছে অন্তর। কয়েকটা ফেয়ারি লাইটস এর স্ট্রিং এনে ঘরের কর্নারগুলোর অন্ধকারটা মুছে দিয়েছে, যাতে বনি ঘুম ভেঙে ভয় না পেয়ে যায়। বনি বুঝতে পারল ভয়টা আর অতটা করছে না। অন্তর এমনই, সেই ছোটবেলা থেকে। বনির জন্মের ঠিক 3 দিন পর অন্তরের জন্ম। পাশাপাশি বাড়িতে থাকত ওরা, অন্তর আর হৃদয়া। অন্তরের নাম রেখেছিলেন বনির বাবা, বনিটা অন্তরের মা। বনি লাজুক মুখচোড়া ওকে আগলে আগলে নিয়ে বেড়াত, সাহসী ডাকাবুকো মেয়েটা, ঠিক যেমন আজ করছে। বনি টলতে টলতে ডাইনিং এ বেরিয়ে এলো। অন্তর সোফায় হেলান দিয়ে শুয়েছিল। ওর সুন্দর ভুরু দুটোয় একটা কুৎসিত ভাঁজ না পড়ে থাকলে ভাবা যেত যে মেয়েটা ভূতের তাড়া খেয়ে আসা বন্ধুর সেবা করতে করতে ঘুমিয়েই পড়েছে। বনি দেখল লিভিং রুম আর রান্নাঘরের ব্যানার্জি বাড়ির দিকে জানলাগুলো বন্ধ করে রেখেছে অন্তর। বনির পায়ের আওয়াজে ধর্মর করে উঠে বসল। একটু অপ্রস্তুত হেসে বলল,
ব্রাশ করে এলে করে একটু কিছু মুখে দে।
বনির পেটে সত্যি তখন ছুঁচোয় ডন দিচ্ছে। ও ওয়াশরুমের দিকে এগোতে পেছন থেকে শুনতে পেল,
ওয়াশরুমের দরজা বন্ধ করার দরকার নেই, আজ রাতে আমি তোর সঙ্গেই শোব।
বনি কোনো আপত্তি করল না। অন্তর না থাকলে আজ ওকে প্রতিমা দিকে ফোন করে ওর বাড়ি চলে যেতে হতো। ওয়াশরুম থেকে বেরোতে অন্তর ওর হাতে বাটার টোস্ট উইথ চকলেট সস ধরিয়ে দিল। রাতে কেউ টোস্ট খায় না, তবে এটা বনির কমফোর্ট ফুড, আর সে কথা অন্তরের থেকে ভালো কেই বা জানে। ওর দিকে একটু সরে বসে টোস্টে কামড় দিল বনি। চোখ বুঝে কয়েকবার চিবিয়ে চোখটা খুলতেই লক্ষ্য করল অন্তর ভুরু কুঁচকে ওর গলার দিকে তাকিয়ে আছে। মনি চমকে উঠে গলায় হাত দিল।
কি হয়েছে?
তুই এসে থেকে আয়না দেখিস নি না?
বনির বুকের ভিতর ভয়টা আবার কুঁড়ি মেরে এগোচ্ছে।
না,
তোর গলায় একটা হালকা কালশিটের দাগ পড়েছে, কিন্তু
এতক্ষণ ধরে যে স্মৃতিটাকে চাপাচুপি দিয়ে শুইয়ে রেখেছিল বনি, সে যেন গা ঝেড়ে উঠে বসল ও আরো ঘেঁষে বসল অন্তরের কাছে। বলল,
ও আমার গলাটা যখন চেপে ধরল তখনই আমার আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল তোকে আর দেখতে পাবো না।
অন্তরকে থামিয়ে দিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করল,
তোর গলায় ব্যথা আছে?
ব্যথা? বনি গলায় হাত দিয়ে দেখল, দু একবার ঢোঁক কিলল, তারপর বলল,
না খুব একটা না। কেন বলতো?
না কিছু না, তোর এখন আর ঘুম আসবে না, চল হেরাফেরি দেখব, আজ আমাদের মুভি নাইট, চোট।
হেরাফেরি বনির খুবই প্রিয় মুভি, কিন্তু সেটা এখন দেখতে হবে কেন? বনির কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না অন্তর। ওকে ঘরে বসিয়ে ওটিটি থেকে সিনেমাটা খুঁজে বার করতে বলে চটপট একরাশ রেডি টু কুক পপকর্ন বানিয়ে ফ্রিজ থেকে দুটো কোল্ড ড্রিঙ্কের ক্যান বের করে নিয়ে চলে এলো। দুজনে হালকা করে ফ্যান চালিয়ে একটাই পাতলা কম্বল শেয়ার করে সিনেমা দেখতে বসল। হাসতে হাসতে এ ওর গায়ে গড়িয়ে পড়ে পিলো ফাইট করে অভিনেতাদের মিমিক্রি করে যখন সিনেমাটা শেষ হল, তখন বনির মনটা অনেকটাই হালকা লাগছে। এতক্ষণের হুটোপাটিতে ঘুমও পাচ্ছে আবার। অন্তরের কোলে মাথা রেখেই শুয়ে পড়ল। অন্তর ও চুলে বিলি কাটতে কাটতে ওর কানের কাছে ভিসভিস করে জিজ্ঞেস করল,
বনি একটা কথা ভেবে বলবি, আজকে চুরতালি কি তোর গলাটা খুব জোরে চেপে ধরেছিল, তুই ছাড়াতে পারতিস না?
বনি ভয় পেতে গিয়েও দেখল অন্তরের গায়ের পারফিউমের গন্ধটায় ঘর ভর্তি ফেয়ারি লাইটসের নরম আলোয় ভয় তেমন করছে না। ও একটু ভেবে বলল,
এখন মনে হচ্ছে অতটা জোরেও ছিল না চাপটা, প্রথমত দুহাত দিয়ে চেপে ধরেছিল বলে বেসামাল হয়ে গেছিলাম, আর দ্বিতীয়ত ভয়ও পেয়ে গেছিলাম খুব, তাতেও আরো বেশি দম বন্ধ লাগছিল। কেন বলতো?
না এমনি, তোর গলার কালশিটের দাগগুলো এতটাই অস্পষ্ট যে আমারও তাই মনে হচ্ছিল। যাক এবার ঘুম, তুই ঘুমলে আমি ঘুমব।
বনি আপত্তি না করে অন্তরকে জড়িয়ে ধরে চোখ বুঝল। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে একটা গান গুনগুন করছে অন্তর। মর্নিং স্কুলে ওদের প্রেয়ার সং ছিল। সেকেন্ড গার্ল হৃদয়া আর থার্ড গার্ল অন্তর পাশাপাশি দাঁড়িয়ে গাইত। বনির চোখ বুঝে এল। পরদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াতেই বনির ফ্রেশ লাগলো অনেকটা। মেঘ কেটে আর ঝকঝকে রোদ উঠেছে, আকাশে প্যাস্টেল শেডের নীল রং। অন্তর জানলাগুলো খুলেছে, কিন্তু বুকটা একটু ছেঁত করে ওঠা ছাড়া বিশেষ সমস্যা হল না বনির। বরং উঁকি দিয়ে দেখল দোতলার সেই জানলাটা বন্ধ। আজ অন্তর রাঁধেনি, তবে পেছনের পাড়ার এক বাড়ির কাকিমা ওর প্রিয় আলুর পরোটা পাঠিয়েছিলেন। তবে অন্তরের খাবারে তেমন মন নেই, এক হাতে খেতে খেতে অন্য হাতে এক টানা মোবাইলে কি সব টাইপ করে যাচ্ছে আর টুং টুং করে ফোনে নোটিফিকেশন ঢুকছে। বনির মনে পড়ল সেই সকাল থেকে একবারও ফোন থেকে মুখ তুলতে দেখেনি ওকে। রাতেও ঘুমিয়েছে কি? প্রতিমাদি কফি করে দিয়েছিল, সেই কফি যখন জুড়িয়ে জল হয়ে গেছে তখন অবশেষে ঝলমলে মুখটা ফোন থেকে তুলল অন্তর। বনির দিকে তাকিয়ে বলল,
ডান একটা কাজ মিটল।
বনি কিছু জিজ্ঞেস না করে ওর দিকে তাকিয়ে রইল। অন্তরও একটু অপেক্ষা না করে প্রশ্ন ছুড়ে দিল,
কৃষ্ণর বাড়ি হাওড়ায় তাই না?
হ্যাঁ, কেন?
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, দুর্দান্ত কমিউনিকেশন স্কিল, এক্সট্রোভার্ট। এক্সেলেন্ট বনি, ওর তোর উপর ক্রাশটাকে কাজে লাগা, আমার একটা ইনফরমেশন জোগাড় করে দে।
হোয়াট দ্য হেল্প ইউ? তুই আমার একটা ছেলের ইমোশন কি ইউজ করতে বলছিস? তুই তো জানিস ওর সঙ্গে আমার
জানি ভাইব ম্যাচ করে না। প্লিজ বনি, আমি জানি এটা ঠিক না, বাট ইটস নেসেসারি, ট্রাস্ট মি।
কি হয়েছে বলবি আমায়?
এই নিয়ে এই তিন দিনে বোধহয় লক্ষাধিক দীর্ঘশ্বাস ছাড়ল বনি। অদ্ভুত রকম ছটফট করে উঠল অন্তর।
বলবো বলবো, সব বলবো তোকে, কিন্তু যেটা বলবো বলে ভাবছি সেটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। দেখ, আপাতত তোকে কিছু করতে হবে না, তুই জাস্ট আমার সঙ্গে ওর আলাপটুকু করিয়ে দে, তারপর আমি যা জিজ্ঞেস করার করে নেব।
তোর কথা ওকে বলেছি আমি, নতুন করে না বললেও চলবে।
কন্ট্যাক্ট লিস্ট ঘাঁটতে ঘাঁটতে নিজেকে বড্ড অপরাধী লাগছিল বনির। ছেলেটা সেই কলেজ লাইফে প্রপোজ করেছিল ওকে, মনে হয়েছিল বিষয়টা সিরিয়াস। বনি না বলে দেওয়ার পরও ওর বন্ধুত্বটা রাখতে চেয়েছিল, তবে বনি বুঝতে পারে কৃষাণুর তরফ থেকে এখন যা আছে তা নিছকই বন্ধুত্ব নয়, তাই ওর কোনো হেল্প নিতে বনির বড্ড অপরাধ বোধ হয়। কিন্তু উপায়ন্তর নেই, তিনবার মতো রিং হতেই কৃষাণু তুলল ফোনটা। কিছু এদিক ওদিক টুকরো টাকরা কথা বলে বনি অন্তরকে ধরিয়ে দিল ফোন। অবাক হয়ে দেখল ও দৌড়ে নিজের ঘরে চলে গেল হেডফোন কানে গুঁজে। আশ্চর্য, কি এমন গোপন প্রশ্ন করার আছে ওর? সেই দিনটা আর তার পরের দিনটা অন্তর স্রেফ ছটফট করে আর ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ করে কাটিয়ে দিল। বনির সঙ্গে কথা বলল না ঠিক করে, ভাত খানিক আঙুল দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখতে বলল। পিপি পড়া আটকাতে ঢকঢক করে ছাতুর শরবত আর হজমের ওষুধ খেল। বাথরুমে শাওয়ার চালিয়ে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে বেরিয়ে এসে নাক টানতে লাগল। বনিকে দিয়ে এক প্যাকেট ছোট গোল্ড ফ্লেক কিনিয়ে এনে তার ধোঁয়া ছাড়ল। অবশেষে তখন রাত প্রায় 8:30, ওর ফোনটা এই নিয়ে বোধহয় 15তম বার বেজে উঠল। ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটো ধরে সেভাবে খামচে ধরল ফোনটা অন্তর, তারপর আবার ছুটে চলে গেল নিজের ঘরে। প্রায় 1.5 ঘন্টা পর যখন ও ঘর থেকে বেরোল তখন ওর চোখ লাল, মুখ ফোলা ফোলা। মাঝে বেশ কবার ওকে বনি গলা তুলে কথা বলতে শুনেছে, দরজায় অস্থিরভাবে নখ দিয়ে টোকা দিতে দেখেছে, কিন্তু ওর ঘরে যাওয়ার সাহস পায়নি। একবার মোড়ায় ধাক্কা খেয়ে সোফা অবধি এসে ফোনটা সেন্টার টেবিলে প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে বনির কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ল অন্তর। ওর কাঁধে ওর ভারী গরম নিঃশ্বাস পড়তে লাগল। বনি ওকে ডাকল না, কোনো প্রশ্ন করল না। বেশ খানিক্ষণ পর অন্তর নিজেই উঠে বসল, বনির চোখে চোখ রেখে বলল,
তোর খুব কৌতূহল হচ্ছে না রে? আমার উপর রাগও হচ্ছে না? এই যে আমি তোর কাছে বেড়াতে এসে এসব উটকো ঝামেলা নিয়ে সময় কাটাচ্ছি।
ধুর, আমি মনে মনে ভেবেছিলাম ইউএলএ ঠিক এই ব্যানার্জি বাড়ির মিস্ট্রিটা সলভ করতে পারবে। সাধে আমি কবে থেকে চাইছি তুই এখানে আসিস।
তাহলে তোকে বলি সবটা, হ্যাঁ? ভয় পাবি না তো?
এত ভয়ঙ্কর কিছু?
খুব। তুই যা দেখেছিস তা এর কাছে কিচ্ছু না ধর।
বেশ, তাও বল তুই, আমি শুনব।
খুব ভালো হলো, তোর হেল্প আমার লাগবেই রে, এ আমার একার কাজ নয়।
বলতে বলতেই অন্তর হোয়াটসঅ্যাপ অন করল। ওর হাতটা একটু কেঁপে উঠল, একটা পিডিএফ ওপেন করে বনির দিকে এগিয়ে দিল।
পড়ে দেখ।
বনির পাশে দাঁড়িয়ে ব্যানার্জি বাড়ির দরজায় পরের পর ধাক্কা মেরে চলেছে অন্তর। বনির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। আজ রবিবার, সকলে বাড়িতেই আছেন। অন্তর যেদিন ওকে সবটা খুলে বলল তারপর থেকে তিনটে দিন চলে গেছে। বেশ অনেকজনের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে ইতিমধ্যে, কিছুটা সত্যি কিছুটা মিথ্যে মিলিয়ে একটা গল্প শুনিয়ে ওদের প্ল্যানে রাজি করাতে হয়েছে তাদের। সবটাই যদিও অন্তর একাই করেছে, সেই মানুষগুলোর মধ্যে তিনজন এখন বনির বাড়িতে অপেক্ষা করছেন। অন্তরের হাতের ধাক্কা ক্রমশ তীব্রতর হচ্ছে। একটা সময় হ্যাচকা একটা টানে খুলে গেল দরজাটা, বেরিয়ে এলেন মিস্টার ব্যানার্জি। অন্তর কোনো মতে হুমড়ি খেয়ে পড়তে পড়তে টাল সামলাল। মিস্টার ব্যানার্জির চোখে মুখে রাজ্যের বিরক্তি।
প্রতিদিনের এই হুজ্জুতির মানেটা কি? তোমার শখ মেটেনি এখনো? পাড়ায় বাস তো তুলতে হবে দেখছি।
তাকে প্রায় ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেল অন্তর।
বাস উঠিয়ে যাবেন কোথায় অঙ্কেল? এ বাড়ি ছাড়া কোথাও গিয়ে টিকতে পারবেন?
এই আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপারটা কি আপনার? বাবা,
বাবাকে না ডেকে মেয়েকে ডাকুন। তিতলি, তিতলি, তুমি কোথায়?
কেন, আমার মেয়েকে দিয়ে আপনাদের কি কাজ জানেন? বাড়ি বয়ে এসে উৎপাত করার জন্য আমরা পুলিশ ডাকতে পারি?
পুলিশ আমরাও ডাকতে পারি সায়ন্তন বাবু, সে ব্যবস্থা যে আমরা করে আসিনি এমন ভাববেন না। তবে আমার ধারণা এ বিষয়টা থানা পুলিশের ঊর্ধ্বে। আমি আপনাদের কোন রকম কোনো ফোর্স করতে চাই না, শুধু যে কমপ্লিটলি ভুল ধারণাটা আঁকড়ে ধরে আপনারা এতদিন বেঁচে আছেন সেটা শুধরে নিন দয়া করে। অনেকগুলো মানুষ ভালো থাকবে, বিশ্বাস করুন আমি হাত ছুড়ে করছি।
অন্তরের গলার টোনে এই অদ্ভুত বদলটা টের পেয়ে যেন খানিক ভেবলে গেলেন সায়ন্তন। কি যেন বলতে যাচ্ছিলেন তখনই পেছন থেকে মিসেস ব্যানার্জির আতঙ্কিত গলাটা শোনা গেল।
ও মা, দিদিভাই তুমি এখানে কেন এলে? যাও মা, ঘরে যাও তুমি, কথা শোনো দিদিভাই।
অন্তর চোখের ইশারা করল বনিকে। মেয়েটাকে দেখে বুকটা ছেদ করে উঠল বনির। তাও পা চালিয়ে মিসেস ব্যানার্জির আগে ওর কাছে পৌঁছাল। ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে প্রশ্ন করল,
টিকলি তোমার মনে আছে সেদিন তুমি আমায় কি বলতে বলতে কাঁদছিলে? তোমার মায়ের কষ্টের কথা বলছিলে তুমি, তাই না শোনা?
সায়ন্তন ছুটে আসতে যাচ্ছিলেন মেয়ের কাছে। তার আগেই মেয়ে ছলছলে চোখে তাকালো বাবার দিকে।
বাপি প্লিজ, তোমরা তো বলো এ বাড়ি থেকে মা যেতে পারে না আমার জন্য। আমি তো বইয়ে পড়েছি কেউ যদি স্যালভেশন না পায় তার কত কষ্ট হয়। এই আন্টি তো এক্সোসিজম পারে, আমি জানি ও ঠিক পারবে মাকে এখান থেকে নিয়ে যেতে। আমায় কথা বলতে দাও না একটু, সেদিন তো মা বলতেই দিল না।
তোর মা তোকে ছেড়ে কোথাও গিয়ে হ্যাপি থাকতে পারবে না মা।
মা এখানেও হ্যাপি নেই বাপি, তুমি জানো মায়ের কত কষ্ট, মা রোজ রাতে কত ছটফট করে তুমি জানো? আমি তো কান পেতে শুনি, মায়ের কত খিদে পায় তুমি জানো বাপি? মা আমাদের খাবার তো খেতে পারে না, আমি রোজ দিয়ে আসি তাও মা খায় না, সেগুলো পচে গেলে তবে মা খায়। আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, আমি জানি মা আমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু এইভাবে তো মায়ের খুব কষ্ট হচ্ছে। তোমরা তো কেউ ঘরে যাও না বাপি, তোমরা কি করে জানবে মায়ের কি অবস্থা? আজকাল আমি ডাকলেও মা মাঝে মাঝে সাড়া দেয় না, তুমি জানো?
দেখুন প্লিজ, আপনারা না একটা বাচ্চা মেয়ের কথায় কান দিয়ে কোনো হটকারিতা করবেন না। এখানে এক্সোসিজমের চেষ্টা হলে চৈতালি আমাদের সবাইকে শেষ করে দেবে। দেখছেন তো, মেয়েটাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি আমরা। মেয়ে যেদিন প্রথম বাড়ির বাইরে পা রাখলো, এখানে ফিরে আসার পর হঠাৎ শুনি রাজ্যের জিনিসপত্র ছোঁড়াছুঁড়ির শব্দ, অথচ উপরের ঘরে তেমন কোনো জিনিসই ছিল না। উপরে গিয়ে দেখি দরজার ফাঁক দিয়ে, কি বিভৎস দৃশ্য আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখলাম দরজার ফাঁক দিয়ে দরদর করে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। সেদিন শত চেষ্টা করেও দরজাটা খুলতে পারিনি আমরা। ওদিকে মেয়ে নাকি দরজায় হাত রাখলেই দরজা খুলে যায়। মাঝে মাঝেই দেখি মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, পেছন থেকে ডাকলে কান দিচ্ছে না। ও ডাকলে আমার মেয়েকে যেতেই হবে, এমনটা আনুর। দেখছেন মেয়েটা কি চেহারা হয়েছে ও নজর লেগে দেখছেন, এবার আমি কিছু করতে গেলে ও আমার মেয়েটাকে মেরে ফেলবে। আমি বাবা মা মাঝে মধ্যেই স্বপ্নে দেখি ওকে, শাসাচ্ছে আমাদের, ওর মেয়েকে যেন ওর থেকে দূরে না সরাই। বিশ্বাস করুন এইভাবে বাঁচতে আমাদের ভালো লাগে না, উপায় নেই যে আর কোনো।
আচ্ছা দিদি আমার একটা কথা বলবি, তুমি কি করে জানলে তোমার মা এখন আমাদের এই নর্মাল ওয়ার্ল্ডে আর থাকেন না, অন্য কোথাও থাকেন?
আমার মা বলেছিল যেদিন আমাদের অ্যাক্সিডেন্টটা হলো সেদিন অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল, ওরা আমাকে একটা একা ঘরে রেখেছিল, বাপি পরে বলেছিল ওটাকে নাকি আইসিইউ বলে। আমার খুব মাকে দেখতে ইচ্ছে করছিল, আমার শরীরটা তখন ভালো লাগছিল, আমি উঠে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল মায়ের ঘরটা কোথায় আমি জানি, আমার মায়ের সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছিল, গিয়ে দেখলাম মা দরজার দিকে তাকিয়ে বসে আছে, মায়ের গায়ে হসপিটালের গাউন আর অনেক অনেক রক্ত। আমাদের অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে আমি যেমন আমার গায়ে মায়ের গায়ে দেখেছিলাম, হ্যাঁ ঠিক তেমন রক্ত। মায়ের ঘরে তিনজন নার্স সবাই ঘুমোচ্ছে, মা আমাকে দেখে খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, মায়ের চোখ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল। তাও জানো আন্টি আমার একটু ভয় করেনি, আমি তো জানি ওটা মা, মা আমায় কিচ্ছু করবে না। মা আমাকে হাত নেড়ে ডাকলো, আমি গেলাম, মা বলল টিটু আমি চললাম, যাওয়ার আগে তোকে ডাকলাম তাই, তুই আমায় ছেড়ে থাকতে পারবি তো? আমি বললাম তুমি কোথায় যাবে মা? মা বলল ওই যে আকাশে, আমি তো স্টার হয়ে গেছি টিটু। আমি খুব কাঁদলাম, বললাম না মা আমি কিছুতেই তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি যেখানে যাবে আমাকেও নিয়ে চলো। মা বলল না তোকে ছেড়ে তোর বাপি দাদু ঠাম্মে কিছুতেই থাকতে পারবে না, কিছুতেই না, আবার আমিও পারবো না। চল তোকে তাহলে বরং বাড়ি নিয়ে যাই, আমিও তোর সঙ্গে থাকবো কিন্তু আলাদা আলাদা, তোকে যখন কাছে ডাকবো তুই আসবি তো? আমি বললাম হ্যাঁ। মা বলল তাহলে চোখ বুঝে মনে মনে বল তুই আমার সঙ্গে বাড়ি যেতে চাস। আমি তাই করলাম, তারপর যখন আমার ঘুম ভাঙলো দেখলাম আমি দাদুর ঘরে শুয়ে আছি।
আমাদের তো নার্সিং হোমে থাকতে দেয়নি তখন করোনা পরিস্থিতি, আমরা চৈতির মামার বাড়িতে চলে গেছিলাম। হঠাৎ মনে হলো টিটু বলছে বাপি এক্ষুনি বাড়ি এসো খুব দরকার, এক মুহূর্ত দেরি করবে না, কারোর সঙ্গে কথা বলবে না। সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি, মোবাইলে এতটুকু নেটওয়ার্ক নেই, হাসপাতালে যে একবার ফোন করব সে উপায় নেই, কিন্তু স্বপ্নটা এমন জীবন্ত ছিল, মন বলছে যেতে হবে যেতে হবে যেতে হবে। ছটফট করছি নিজের ঘরে বসে, বাবা মা এসে দরজা ধাক্কাচ্ছেন, দরজা খুলতে কাঁদতে কাঁদতে বললেন ওরাও একই স্বপ্ন দেখেছেন। আমাদের তখন সর্বাঙ্গে চোট, তার মধ্যেই একটা গাড়ি ভাড়া করে ছুটলাম বাঁকুড়ার দিকে, পড়ি কি মরি করে বাড়িতে ঢুকতে দেখি টিটু বাবার ঘরের বিছানায় অকাতরে ঘুমোচ্ছে। আমরা সবাই ব্যস্ত হয়ে ওকে তোলার চেষ্টা করছি, দরজার কাছে পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম চৈতিকে, সারা শরীরে কাটা ছেঁড়া, কপালটা থেঁতলানো, মুখটার দিকে তাকানো যাচ্ছে না, ওর চোখ দুটোর দিকে তাকিয়ে ভয় করলো আমার, কি আক্ষেপ কি হিংসা মিশে আছে দৃষ্টিতে। ঘেঁস ঘেঁসে একটা গলা শুনতে পেলাম,
মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবো না আমার এমন কপাল, কিন্তু বলে রাখছি ওকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করলে কিন্তু ওকে টেনে নিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না।
বলেই কোথায় যেন মিলিয়ে গেল ওর শরীরটা, আমার মা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রথমে ভাবলাম ভুল দেখছি, তারপর মনে হলো তিনজন একসঙ্গে ভুল দেখব কি করে। পরদিন সকালে টিটু উঠলে ওর কাছে শুনলাম সবটা, আর কোনো সন্দেহ রইল না। বাড়িতে কান্নার রোল উঠল, শোকের চেয়েও বেশি ভয়ের আতঙ্কের কান্না। চৈতি যে এ বাড়িতে সত্যি আছে আর থাকবে সেটা যেন ক্ষণে ক্ষণে টের পাচ্ছিলাম। তারপর থেকে আর কি মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা। চৈতিকে আমরা সত্যি খুব ভালোবাসতাম জানেন, কিন্তু মেয়েটাকে তো একটু হলেও বেশি ভালোবাসি, তাই না? তাই আপনাদের বলছি, দয়া করে যে জীবনটা চলে গেছে তাকে নিয়ে চিন্তা না করে যে বেঁচে আছে তার কথাটা ভাবুন প্লিজ। আপনারা অন্তত মুক্তি দিন আমাদের।
আচ্ছা, সেদিন রাতে নয় নেটওয়ার্ক ছিল না, পরের দিন আপনারা আর নার্সিং হোমে ফোন করে জানতে চাননি সেদিন কি হয়েছিল? আপনার স্ত্রী কখন মারা গেলেন, কিভাবে মারা গেলেন সেগুলো জিজ্ঞাসা করেননি?
অদ্ভুতভাবে তারপর দিন পনেরো আমাদের একটা ফোনও কাজ করেনি। মেয়েটা অসুস্থ, আমরাও কেউ খুব সুস্থ না, কেউ বাড়ি থেকে বেরোয়নি, তাই শুধু ওই ফিল্ম সিটি সিকিউরিটি গার্ডকে ডেকে নিত্য প্রয়োজনীয় কটা জিনিস আনিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে তিতু, আমি, বাবা মা সকলেই বারবার চৈতির দেখা পাচ্ছিলাম। চৈতি বারবার বলতো সেই এক কথা, ওকে মরে যেতে হয়েছে, ও খুব কষ্ট, ও তিতুকে কাছে পাচ্ছে না, তাই আমরা যদি ওকে দূরে রাখার চেষ্টা করি ও আমাদের ওর কাছে থাকতে দেবে না। আরো কত কি বলেছিল, বলেছিল বলেছিল এ বাড়িতে আর কোনো লোক ঢুকলে ও তিতুকে টেনে নেবে, আমাদের ছাড়া কারো সঙ্গে তিতুকে ভাগ করবে না। মনের অবস্থাও ভালো ছিল না আমাদের। পনেরো দিন পর যখন ফোনগুলো নিজে থেকেই ঠিক হয়ে গেল আর কারো সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করেনি, নার্সিংহোমে যোগাযোগ করা তো ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। এই করোনা ফেজে তো চৈতির দেহ ওরা দাহ করেই দিয়েছে, আর সেটা নিয়েই বা কি হবে।
নার্সিংহোম নিজে থেকে যোগাযোগ করেনি আপনার সঙ্গে?
এতক্ষণ খুব স্বাভাবিকভাবে কথা বলছিলেন সায়ন্তন, এবার সতর্কতার রেখা ফুটে উঠল ওর মুখে। না না, করেনি।
করেছিল, আর করে যে কথাটা বলেছিল সেটা শুনে আপনি গালাগালি দিয়ে ফোনটা রেখে দিয়েছিলেন, অস্বীকার করতে পারেন সে কথা?
সে ওদের কথা বাদ দিন, লোকে কত কি বলে।
ওরা যে কোনো লোক নয় সায়ন্তন বাবু, ওটা একটা নার্সিং হোম যেখানে আপনার স্ত্রী ও মেয়ে ভর্তি ছিলেন। আপনি তাদের মিথ্যেবাদী বলছেন? একটু ভেবে বলুন তো, মিথ্যে বলে তাদের কি লাভ?
লাভ? নিজেদের গাফিলতি এড়ানো।
আর কতদিন, আর কতদিন সত্যিটা থেকে মুখ ফিরিয়ে রাখবেন আপনারা? হ্যাঁ, দু দুটো মানুষ বা বলা ভালো এন্টিটি কষ্ট পাচ্ছে আপনাদের জন্য, আপনারা নিজেরা কষ্ট পাচ্ছেন, এবার তো একটু চোখ মেলে দেখুন।
দেখুন, আপনি আমার কথা শুনুন, ওটা করোনা সিচুয়েশন ছিল, নানা কাজে ওদের ভুল হয়েছিল।
সায়ন্তন বাবু, একজন নয় একাধিক মানুষ সাক্ষী, ওদের কোনো ভুল হয়নি, সবচেয়ে বড় সাক্ষী এই দুটো।
একটা কাগজ বের করে সায়ন্তন বাবুর দিকে এগিয়ে দিল অন্তর। কি এটা? কাগজটা নিলেন সায়ন্তন।
আপনার মেয়ের ডেথ সার্টিফিকেট এবং আপনার স্ত্রী অসুস্থ অবস্থায় মিসিং হয়ে যাওয়ার পর নার্সিং হোম যে মিসিং ডায়েরি করেছিল তার কপি। তাহলে ছেড়ে ফেলে কোনো লাভ নেই, এগুলো জাস্ট জেরক্স। তবে আদালতে জমা দেওয়ার জন্য আসল কাগজ আছে আমার কাছে, এগুলোর প্রমাণ সায়ন্তন বাবু আপনার স্ত্রী এখনো জীবিত। আর সেদিন হাসপাতালে যে মারা গিয়েছিল সে আপনার স্ত্রী না, আপনার মেয়ে।
টানা এক মিনিট সবাই চুপ, একটা প্রচন্ড বজ্রপাতে যেন সবার বাক শক্তি হারিয়ে গেছে। বনি তো সবটা জানত, তা ওর মনে হল ওর মাথাটাও কেমন ঝিমঝিম করে উঠল। একটা তীব্র চিৎকারে নীরবতা ভাঙলেন মিস্টার ব্যানার্জি।
বোগাস, 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 লজ্জা করে না আপনাদের? আমার নাতনির সামনে এসব কথা বলতে লজ্জা করে না? বাবু, তুই একে এখান থেকে বের করে দিচ্ছিস না কেন?
সায়ন্তন একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার দিকে আর চোখে তাকালেন। আমাদের থানার এসআই এর বাইক ওখানে রাখা বাবা, বাইসেন স্টিকারটা দেখো, এরা আমাদের ক্ষতি করবেন বলে আটঘাট বেঁধেই এসেছেন, এদের বের করে দিতে গেলে রাজ্যের লোক ঘরে ঢুকবে। জানোই তো তাতে চৈতি কত রেগে যায়। আচ্ছা আপনাদের কত টাকা লাগবে বলুন তো, আমায় বলুন, আমি ব্যবস্থা করে দেবো। শুধু আপনার ভুল ভাল বকবকানি বন্ধ করে আমাদের একটু একা ছেড়ে দিন প্লিজ।
তিতলির আরো বেশি ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো অন্তর।
তিতলি, তুমি যাই হও না কেন, তুমি আসলে একটা বাচ্চা মেয়ে। আই এম সরি, তোমার সামনে আমায় এগুলো বলতে হচ্ছে, কিন্তু তুমি তো তোমার মায়ের ভালো চাও, তাই না? তাহলে আমার একটা কথা শোনো। আর আমি একটা আন্দাজ করতে পারছি, তুমি মনে মনে তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারো, অন্যদের সঙ্গেও মায়ের কথা বলিয়ে দিতে পারো, তাই তো? দোহাই তোমার, আমার সব কথা শোনার আগে সেটা করো না। তুমি পুরোটা শোনো, তারপর নিজের ডিসিশনটা নাও।
তুমি বলো, মাকে আমি কিছু বলছি না।
তুই তো তুমি ঘরে যাও দেখিনি, ঘরে যাও লক্ষ্মী দিদি আমার, মায়ের মায়ের কাছে যেতে চাইলেও যাও, এখানে এখানে থেকো না মা আমার, এখানে এখানে থেকো না মা আমার, থেকো না।
মাসিমা, আমি জানি তিতলি আপনাদের খুব প্রিয়, খুব আদরের, তবে তার জন্য একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেন আপনাদের কোনো অধিকার নেই। কিন্তু আমি তিতলির কথা শুনে যা বুঝেছি, চৈতালি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অসুস্থ। দেখুন, বাঁকুড়া মেডিকেল কলেজের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের হেড ডক্টর ত্রিপাঠীকে আমি সবটা বলেছিলেন, উনি এখনো ফোন করে সমস্তটা শুনছেন। ওর মতে চৈতালি যে রোগটায় ভুগছেন সেটাকে বলে কোটার্ড সিন্ড্রোম, যেখানে জীবিত মানুষ নিজেকে মৃত ভাবতে শুরু করে। আমায় ক্ষমা করবেন, তবে বাড়িতে এতগুলো মৃত্যুর ঘটনার পর তিতলিকে নিয়ে আপনারা সকলেই অবসেসড ছিলেন। আমার এক বন্ধুর মারফত হাওড়ার নার্সিং হোমের একজন নার্সের কাছ থেকে আমি জানতে পেরেছি, ওরা সবাই আগে তিতলির মারা যাওয়ার খবর চৈতালিকে দেন। তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে নিজের ড্রেসিং ছিঁড়ে ফেলে, সেটাই কেটে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলে, আর তারপর নার্সরা ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে ওকে বেঁধে রাখার প্ল্যান করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে ওরা সকলেই প্রায় একসঙ্গে ঘুমিয়ে পড়েন বা জ্ঞান হারান, যা বলবেন। আমার পরিচিত একজন এক্সরসিস্টের মতে তিতলি আপনাদের এতটাই ভালোবাসত যে ওর স্পিরিট একটা বডি ফর্ম পেয়ে যায়, আর সেই অবস্থাতেই সে মাকে দেখা দেয়। এবার চৈতালির মায়ের চোখ তাকে দেখেই বুঝতে পারে তার মেয়েই আর জীবিত নেই। হ্যাঁ, জীবিত নেই, তবে সে কিন্তু ইহ জগতেই আছে। চৈতালির চোখের সামনে তখন তাকে বেঁধে রাখতে চাওয়া নার্স ওয়ার্ড বয়রা ঘুমোচ্ছেন। তিনি বুঝতে পারলেন মেয়েকে বাড়ি নিয়ে গেলে এরকম অলৌকিক ঘটনা আবার হবে, কিন্তু মেয়েকে তো তাকে বাড়ি নিয়ে যেতেই হবে। আপনারা তিতলিকে নিয়ে অবসেসড, চৈতালি আপনাদের নিয়ে অবসেসড। তিনি জানেন তিতলিকে হারিয়ে আপনারা বাঁচতে পারবেন না, তাই উপায়? তিতলিকে দেখা মাত্রই চৈতালির সাবকনশিয়াস একসঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিল। আমরা হাসপাতাল থেকে সূত্রের খবর পেয়েছি, চৈতালি নিজের চ্যানেল ড্রেসিং স্টিচ খুলে ফেলার সময় নার্সরা নাকি বারবার বলেছিলেন, এরকম করবেন না, এরকম করলে আপনাকে বাঁচাতে পারবো না আমরা, আপনিও মরে যাবেন। এছাড়া চৈতালির মাথার যেখানে চোট লেগেছিল শান্তনবাবু বললেন তাতে ওর রাইট ফ্রন্টাল লোব ড্যামেজ হয়ে যাওয়ার ভালো রকম সম্ভাবনা, যেখান থেকে ডিলিউশন আসতে পারে। সুতরাং হাই চান্স সেই মুহূর্তে চৈতালির সাবকনশিয়াস উপায় খুঁজে পেয়েছিল, বিশ্বাস করে নিয়েছিল আসলে তার মেয়ে না, তিনি মারা গেছেন, অর্থাৎ তার প্রেতাত্মা নিজের অত্যন্ত প্রিয় শ্বশুর বাড়িতে ঘাঁটি গাড়তেই পারে, অলৌকিক কাজকর্ম ঘটাতেই পারে। কিন্তু সেটা তো তিনি একা বিশ্বাস করলে হবে না, আপনাদেরকেও বিশ্বাস করতে হবে। সেই জন্যই শুরু হল মেয়ের সাহায্য নিয়ে আপনাদের ম্যানিপুলেট করা, আর তার আগে অবশ্যই মেয়েকে ম্যানিপুলেট করা। সেটা কিভাবে করেছিলেন চৈতালি সেটা যদিও আমার স্পষ্টভাবে জানা নেই, মোট কথা জিনিসটা এমন জায়গায় পৌঁছয়ে তিতলিও নিজেকে জীবিতই বিশ্বাস করতে শুরু করে। আপনাদের প্রতি ওর ভালোবাসা আর মায়ের প্রতি বিশ্বাস, এই সবকিছুই ওকে এখনো পৃথিবীতে ধরে রেখেছে। না, এসব কথা আমি বলছি না, বলছেন এমন একজন যার এই বিষয়ে সত্যিই পড়াশোনা আছে, আপনারা তাকে দেখতে পাবেন খানিকক্ষণের মধ্যেই। তবে নিজের মিথ্যেটায় আপনাদের কনভিন্স করিয়ে ফেলা এতটা সহজ হবে চৈতালিও বোধ হয় ভাবেননি। আপনাদের পরিবারের সন্তানদের একের পর এক মৃত্যুর ট্রমা, চৈতালির প্রতি আপনাদের ডিপেন্ডেন্স, তিতলির আপনাদের প্রতি অতিরিক্ত টান, সব তিতলি শুধু আপনাদের টেনে ধরে মাত্র 15 দিনের মধ্যে একটা শিয়ার ডিলিউশন ঢুকিয়ে দিল। আপনারা সবাই একসঙ্গে একটা কমফোর্টেবল মিথ্যায় বিশ্বাস করতে শুরু করলেন, আর এই কন্ডিশনটার কিছু একটা নাম আছে, সম্ভবত ফলিয়েট ডিলাক্স। তো যা বলছিলাম, আপনারা মাত্র 2 সপ্তাহের মধ্যে বিশ্বাস করে নিলেন আপনাদের বাড়ির বৌমা মারা গেছেন, কারণ তিনি আপনাদের বাড়ির রক্ত নন। তিনি মারা গেলে আপনাদের অনেকখানি কষ্ট হতে পারে, তবে ক্ষতস্থানে নতুন করে ঘা পড়বে না। ডক্টর ত্রিপাঠীর ধারণা, এই সময়ে আপনারা কোনো হার্ড ড্রাগও ইউজ করেছেন শোকের সান্ত্বনার নাম করে, আর খুব সম্ভবত তারও যোগান দিত ওই সিকিউরিটি ছেলেটি। আর তিতলি যথেষ্ট ম্যাচিউর্ড হলেও তার তখন গল্প শোনারই বয়স, তারও এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে সে না থাকলে আপনারা শেষ হয়ে যাবে। এই ডিলিউশন হার্ড ড্রাগ ছাড়াও তার পক্ষে শেয়ার করে নেওয়া কঠিন ছিল না।
ঠিক আছে, আপনার আরো কিছু বলার আছে? আর কতক্ষণ একটা মন গড়া গল্প শোনাবেন আমাদের? যে মেয়েটা আপনাদের সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে, আপনারা তাকে নিয়ে ভূতের গল্প শোনাচ্ছেন, লজ্জা করে না আপনাদের?
ওই এক্সোরসিস্ট ভদ্রলোকও কথাটা শুনে অবাক হয়েছে। স্পিরিট এতদিন ধরে বডি ফর্ম ধারণ করে থাকতে পারে না, কিন্তু একাধিক সাক্ষী আছে যে শান্তন বাবু ওরকম করোনা পিরিয়ডে এই ঘটনাটা সেভাবে খবরের কাগজে ওঠেনি। উঠলেও এই সময় অর্ধেক বাড়িতে খবরের কাগজ যেত না, কিন্তু আপনাদের ব্যবহার, চৈতালির নিরুদ্দেশ হয়ে যাওয়া সবই এমন অদ্ভুত ঘটনা যে হাসপাতালের অনেকেরই সেটা মনে থেকে গেছে। অন্তত 3 জন মনে করে বলতে পেরেছেন তারা তিতলির মৃতদেহ দেখেছেন, একজন ওর সৎকারের সময়ও সঙ্গে ছিলেন। তিতলির ফেসবুক অ্যাকাউন্টে থাকা তিতলির ফটো দেখে তারা ওকে চিনতেও পেরেছেন। আমার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধু আছে, তার প্রচুর চেনা জানা, ওই হাসপাতালে তার সূত্রেই সমস্তটা জানা যায়। ও হ্যাঁ, হাসপাতালের খোঁজটা আপনার মামা শাশুড়ি চৈতালির মামির দেওয়া, তার খোঁজও চৈতালির ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পেয়েছিলেন। সেকেন্ডলি, আপনারা যার গাড়ি নিয়ে হাওড়া গেছিলেন তার ডিটেল আপনাদের পাশের বাড়ির কাকিমা দিয়েছেন, আর তিনিও কনফার্ম করেছেন যে অ্যাক্সিডেন্টের পর চৈতালির থেকে অনেক বেশি খারাপ অবস্থা তিতলির ছিল।
বনি তাকিয়েছিল তিতলির দিকে, প্রতি মুহূর্তে যেন গুটিয়ে যাচ্ছে মেয়েটা। মায়া হচ্ছিল বনির, আসলে তিতলিরও সমস্তটা শোনা দরকার, ওকেও একটা ধাক্কা দেওয়া দরকার, নইলে এই কথাগুলো অন্তর ওর সামনে কিছুতেই বলতো না, জানে বনি। কি কপাল, নিজের মৃত্যুর 2 বছর পর একটা ছোট্ট মেয়ে প্রথম জানতে পারছে যে সে আসলে বহুদিন বেঁচেই নেই। বনি অন্তরের গলা শুনতে পেল।
একটু ভেবে দেখতে রাজি হলে আপনারাও বুঝতে পারবেন।
সে ফোন থেকে চৈতালির ফেসবুক প্রোফাইলটা বার করে দিল।
দেখুন এই ছবিটা, এই ছবিটা আপনাদের অ্যাক্সিডেন্টের মাত্র 1 দিন আগে পোস্ট করা। এখানে তিতলির চোখের নিচে একটা আঁচড়ের দাগ আছে, এটা কি করে হয়েছিল তিতলি?
আমার নিজের নখ লেগে গেছিল।
এক্স্যাক্টলি, দেখেই মনে হচ্ছে খুব সাধারণ নখের আঁচড়। তাকিয়ে দেখুন, তিতলির চোখের নিচে এখনো সেই আঁচড় রয়েছে, এই 2 বছরেও হিলড হয়নি কিন্তু, অথচ সেই অ্যাক্সিডেন্টের একটা ক্ষত চিহ্ন কিন্তু তিতলির গায়ে নেই, অথচ তিতলি ওর মায়ের গায়ে রক্ত দেখেছে, আপনি দেখেছেন উন্ড, যেটা এখন স্কারে পরিণত হয়েছে। তাছাড়া আপনি ভেবে বলুন তো, এই 2 বছরে তিতলি এতটুকু লম্বা হয়েছে, রোগা বা মোটা, তাকে আপনারা কোনো শারীরবৃত্তীয় কাজ করতে দেখেছেন? ওসব ছাড়ুন, খেতে দেখেছেন কখনো?
উপরের ঘরে খেত ওর মায়ের সামনে, চৈতি তেমনই ইচ্ছে ছিল, চৈতি আমাদের বলেছিল।
চৈতালি মানসিকভাবে অসুস্থ হলেও অসম্ভব বুদ্ধিমতী, নইলে 2 বছর ধরে আপনারা এই যে মিথ্যেটা বয়ে চলেছেন সেটা পারতেন না। তিতলি খাবার নিয়ে যেত উপরের ঘরে, কিন্তু খেত না, রেখে দিত শুধু, সেই খাবার খেতেন আপনার স্ত্রী। নিজেকে মৃত প্রমাণ করার জন্য তিনি মেয়ের সামনে খাবার খেতে পারতেন না, কিন্তু পরে খিদের জ্বালায় নষ্ট হয়ে যাওয়া খাবার খেতেন।
তিতলি নিজে বলেছে সে কথা।
থাম বলেছিল মায়ের নজর লেগে আমার খেতে পারে না।
এই তো চমৎকার যুক্তি আপনার মায়ের সাজিয়ে দিয়েছেন মিস্টার ব্যানার্জি। তিতলি এখন কেউ না, তিতলির শরীরটা শুধু আপনাদের অদম্য ইচ্ছার ফসল। তবে আপনারা একটিবার একটু ভেবে দেখুন তো, ওর কিন্তু এখানে থাকার কথা না। যে মানুষটা সত্যিই রক্ত মাংসের, তিনি আপনাদের দোতলার ঘরে এখন একা ভূত সেজে বসে আছেন। সারাক্ষণ একটা বদ্ধ ঘরে, তাও আলমারির মধ্যে বসে থাকলে যে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবেন সায়ন্তন বাবু। তিতলি বলেছিল না ও আজকাল মাঝে মাঝে ডাকলে মায়ের সাড়া পায় না, তখন তিনি নিশ্চয়ই সাড়া দেওয়ার অবস্থাতেই থাকেন না। আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসতেন সায়ন্তন বাবু, আপনারা সবাই তো বাসতেন তাই না? আর আপনার স্ত্রী, শুধুমাত্র আপনারা যাতে ওকে হারানোর কষ্টটা না পান তার জন্য তিনি ভূত তো বটেই, ভিলেন অব্দি সেজে বসে আছেন। আর তার জন্য একটু মায়া হচ্ছে না আপনাদের?
আপনার স্ত্রী কদিন আগে আমার গলা টিপে ধরেছিলেন সায়ন্তন বাবু, আপনার মেয়ে জানে। বিশ্বাস করুন, ওর চোখে আমি আমার প্রতি যে আক্রোশ দেখেছি তা থেকে একজন ডাক্তার হয়ে বলতে পারি ওর মনের জোরের তুলনায় শরীরের ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকেছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। উনি সত্যি সত্যি মারা গেলে তো এই গল্পটা শেষই হয়ে যাবে সায়ন্তন বাবু, তার চেয়ে একটু আগে শেষ হওয়াতেই কি সকলের মঙ্গল না?
সায়ন্তনকে অনেকক্ষণই বিধ্বস্ত মনে হচ্ছিল। এবার একটা সোফার উপর ধপ করে বসে পড়লেন তিনি। আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে, চৈতি বলেছে তিতু বেঁচে আছে, বেঁচে আছে, 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 আছে। একটা শব্দই জপমন্ত্রের মতো উচ্চারণ করে যেতে লাগলেন সায়ন্তন। মিস্টার আর মিসেস ব্যানার্জি ছেলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, তাদের চোখ দেখে মনে হচ্ছে সেই চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে একটা গোটা পৃথিবী। অন্তর এগিয়ে গিয়ে সায়ন্তনের কাঁধে হাত রাখল।
মিস্টার ব্যানার্জি প্লিজ, যা সত্যি সেটা মানতে আপনার এখনো খুব কষ্ট হচ্ছে, তবে মেয়ে ও স্ত্রীর কথাটা একটু ভাবুন প্লিজ। ওদের নিজস্ব জায়গায় ওদের যেতে দিন প্লিজ। মাসিমা মেসুমশাই আপনাদেরও বলছি, আই বেগ অফ ইউ।
ঠেলে অন্তরের হাতটা সরিয়ে দিলেন সায়ন্তন। টকটকে লাল চোখে অন্তরের দিকে তাকালেন।
বেশ, ডাকুন আপনি পুলিশ। পুলিশ এখানে এসে যদি আমার স্ত্রীকে জীবিত ফিরিয়ে নিয়ে যেতে পারে তো যাক, ওদের ব্যবস্থা চৈতি করবে। আমি জানি চৈতি আমাকে খুব ভালোবাসে, ও বুঝবে আমি কেন বাড়িতে বাইরের লোক ঢোকাচ্ছি। ডাকুন, ডাকুন না, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না, কাকে ডাকবেন ডাকুন।
বনি দেখল মিস্টার ও মিসেস ব্যানার্জি একইভাবে ছেলের মুখের দিকে তাকিয়ে।
অগত্যা
দরজার দিকে এগিয়ে গেল অন্তর, আর তারপরেই ঘরের কোণ থেকে আবার বেজে উঠল রিনরিনে গলাটা।
বাপি এই দেখো, নো ব্লাড।
চমকে ফিরে তাকাল ওরা। তিতলির হাতে একটা বেশ বড় সড় ফল কাটা ছুরি উঠে এসেছে, আর তাই দিয়ে নিজের লিকলিকে সরু কবজিতে গায়ের জোরে একের পর এক কোপ মেরে যাচ্ছে সে। কিন্তু কয়েকটা ফ্যাটফ্যাটে সাদা দাগ ছাড়া কিছু ফুটে উঠছে না তাতে। দাদু ছুটে গিয়ে জাপটে ধরে কোলে তুলে নিলেন নাতনিকে। তখনও সে বলে চলেছে,
দাদু দেখো ওরা ঠিক বলেছে, আমি তোমাদের মতো না, আমি ডিফারেন্ট, দেখো নো ব্লাড, নো ব্লাড।
সায়ন্তনের সোফা ছেড়ে ওঠারও ক্ষমতা নেই, সেখানে বসেই মেয়ের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে চলেছেন তিনি। দুপাশে মাথা নাড়িয়ে কি যে বলে চলেছেন বোঝাও যায় না। তিতলি দাদুকে ইশারা করল ওকে বাপির কাছে নিয়ে যেতে। কোনো মতে ওকে বুকে টেনে নিয়ে চোখের অঝোর জলে মেয়ের ফ্রকটা ভিজিয়ে দিতে লাগলেন সায়ন্তন। এবার ওর কথাগুলো আবছা বোঝা গেল।
কিন্তু তুই এভাবে ভাবছিস কেন মা? তুই জানিস না তো মা এখানে আছেন, তিনি তোর কোনো ক্ষতি হতে দেননি, সব ঠিক হয়ে যাক, তুই দেখ কিচ্ছু হবে না, কেউ আমাদের কিছু করতে পারবে না, তুই দেখ
রক্তপাত না হয় মায়ের ভালোবাসায় হচ্ছে না। একবার মেয়ের পাশ নেওয়ার চেষ্টা করেছেন কখনো শান্তনবাবু? দেখুন না একবার, দেখুন, যদি পেয়ে যান আমায় তো ভুল প্রমাণ করতে পারবেন আপনি, দেখুন।
আশার আলো ঝলকে উঠল শান্তনের জল ভরা চোখে। মেয়েকে কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে ঘষে ঘষে চোখের জল মুছলেন, তারপর মেয়ের পালস খুঁজতে লাগলেন। একবার, দুবার, বারবার, দু হাতে, গলায়, এমনকি পায়েও। মিনিট পাঁচেকের বৃথা চেষ্টার পর প্রবল আর্তনাদ করে তিতলিকে জড়িয়ে ধরে হা হা করে কেঁদে উঠলেন তিতলির বাবা। ঘরের অন্য দুজন মানুষও ততক্ষণে কান্নার রোল তুলেছেন। হ্যাঁ, ভাঙা স্বপ্ন গায়ে ফুটলে এমন কান্নাই পায় বই কি। মিনিট দশেক এভাবেই গেল। তিতলি বাবার চোখের জল মুছিয়ে দিচ্ছিল। তার কান্নার দমক একটু শান্ত হয়ে গেলে বনির কাছে এগিয়ে এলো সে।
আন্টি, আমি চলে গেলে মা ভালো হয়ে যাবে?
হ্যাঁ তিতলি, তুমিও ভালো হয়ে যাবে, আই প্রমিস, কোনো কষ্ট হবে না।
আর আমার বাপি, দাদু, ঠাম, ওদের তো কষ্ট হবে আমি চলে গেলে।
হবে, খুব কষ্ট হবে, কিন্তু ওরাও আস্তে আস্তে ভালো হয়ে যাবেন, আমি দায়িত্ব নিলাম।
মেয়েটাই প্রথম হাসল, সামান্য ভরসার হাসি। বাবা মা ঠাম্মির দিকে তাকালো একবার, বলল,
তাহলে আমি রেডি।
বনি আর অন্তরের পরিচিত এক্সোসিস্ট ফাদার ডিকুনা বনিদের বাড়িতেই অপেক্ষা করছিলেন। অন্তরের ফোনটায় ভায়া কল আশেপাশের সকলের কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাওয়ার ফিচার আছে। ওরা এতক্ষণ ফোন কলে ওদের কথা শুনছিলেন। তিতলির কথা শেষ হতেই কলিং বেল বাজল। তিনি ও ডক্টর ত্রিপাঠী দুজনেই এসে হাজির। ঘরের মধ্যে এসে ফাদার একবার তিতলিকে ভালো করে দেখলেন, তারপর বনির দিকে তাকিয়ে বললেন,
আর কত কি যে দেখাবেন দি অলমাইটি। পুয়ার চাইল্ড।
তিতলি আস্তে আস্তে বাবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, উঠে এসে দাঁড়ালো ফাদারের সামনে।
তুমি নিয়ে যাবে আমায়? আই এম রেডি। বদলে আমার মাকে ভালো করে দেবে তো?
I know you are a brave kid. তবে আমার হাতে অঢেল সময়। Say bye to your near ones. আর হ্যাঁ, তোমার মা ভালো হয়ে যাবেন। ওই যে ডাক্তার আঙ্কেলকে দেখছো, উনি ভালো করে দেবেন। তবে তোমার মা কিন্তু ভালো হবেন শুধু তোমার কারণে, কারণ ইউ মেড দ্য ডিসিশন। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব মাই চাইল্ড। ইয়োর ফ্যামিলি মেম্বার্স উইল অলওয়েজ বি প্রাউড অফ ইউ।
মেয়েটাকে দেখে মনে হল যেন ভরসা পেল। বাবার দিকে হাত বাড়াল সে। সায়ন্তন তাকে কোলে করে নিয়ে গেলেন নিজের বাবা মায়ের কাছে। ওরা তাকে জড়িয়ে ধরলেন দু হাতে। কান্নার শব্দে থইথই হয়ে গেল গোটা ঘর। বনির চোখে জলটা ফিরে এসে গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল। ও থামানোর চেষ্টা করল না। ডক্টর ত্রিপাঠী এগিয়ে এসে হাত রাখলেন বনির পিঠে।
তুমি এবার যাও হৃদয়া, আমরা মিসেস চৈতালি ব্যানার্জিকে আমাদের মেডিকেল কলেজে ইমিডিয়েটলি ভর্তির ব্যবস্থা করছি। বাকিদের চিকিৎসার ব্যবস্থাও হবে। আমি তোমাদের থানার এসআই মিস্টার রুদ্রর সঙ্গে কথা বলে নেব, উনি আমার ছোটবেলার বন্ধু, কোনো আইনি জটিলতায় যাওয়ার দরকার হবে না। গো অ্যান্ড হ্যাভ সাম রেস্ট, ইট ওয়াজ এ ভেরি টায়ারিং প্রসেস অ্যান্ড ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আমি তোমার সমস্ত আপডেটস দিতে থাকব। গুড বাই মাই চাইল্ড।
বনি একটু ইতস্তত করছিল, এখানে থাকতে আর একদম ইচ্ছে করছে না সত্যি, কিন্তু যেতেও মন চাইছে না। এই পরিবারের সাথে হয়তো আর কখনো দেখাই হবে না। অন্তর এসে ওর হাতটা শক্ত করে চেপে ধরল।
চল বনি, আমার কাজ শেষ।
দুপুরে খাওয়া দাওয়া করে অন্তরের ঘরের খাটে গড়াগড়ি দিচ্ছিল দুজনে। মাঝে তিনটে দিন চলে গেছে, অথচ এখনো ওদের ব্যানার্জি বাড়ি নিয়ে কথা ফুরোয়নি। সেদিন রাতেই ফাদার জানিয়েছিলেন তিতলি চলে গেছে, হাসি মুখেই গেছে। চৈতালিকে সেদিন ওর দোতলার ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। ওরও চিকিৎসা শুরু হয়েছে। অবস্থা সংকটজনক হলেও জীবনের আশঙ্কা নেই। তিনি শারীরিকভাবে একটু সুস্থ হলে তার মানসিক চিকিৎসা শুরু হবে। অন্তর ফেসবুক মারফত যোগাযোগ করায় এগিয়ে এসেছেন সায়ন্তনবাবুর বন্ধু ও আত্মীয়রা। ব্যানার্জি পরিবারের মতো হাসি খুশি পরোপকারী মানুষজন তাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেওয়ায়, খারাপ ব্যবহার করায় তারা কষ্ট পেয়েছিলেন অবশ্যই, তবে এই মুহূর্তে তাদের সাহায্য দরকার শুনে এক মুহূর্ত দ্বিধা করেননি। আপাতত সায়ন্তন আর ওর বাবা মা আছেন সায়ন্তনের জ্যাঠামশাইয়ের বাড়িতে কলকাতায়। ডাক্তার ত্রিপাঠী বলেছেন এই পরিবেশের বদলটা সাহায্য করবে অনেকটা। ওদের রেগুলার কাউন্সেলিং চলবে এবার। ওরা রাজিও হয়েছেন। গল্প করতে করতে এই কথাগুলোই ওদের মধ্যে বারবার ফিরে আসছিল। অন্তর বলল,
কিন্তু যাই বল, ভাগ্যিস ডক্টর ত্রিপাঠী তোর কথা বিশ্বাস করেছিলেন। ওর সাহায্য ছাড়া এত কিছু করা আমাদের পক্ষে সম্ভবই ছিল না।
আরে উনি একদম তোর মতো, নিজে অত বড় ডাক্তার তাও ভূত পেতে মারাত্মক আগ্রহ। এবার ভূত আর মনস্তত্ত্বের যে সহাবস্থান হতে পারে সেটা তো দেখতেই পেলাম। যদিও ভূত কথাটা বড্ড কেমন জানি শোনায়, মানায় না ওই মেয়েটার সঙ্গে। ও তিতলি ছিল, শুধু তিতলি।
আচ্ছা তোর সঙ্গে ডক্টর ত্রিপাঠীর এত ভালো আলাপ হলো কি করে? উনি তোদের কলেজের ফ্যাকাল্টি হলেও তোদের তো ডিপার্টমেন্ট আলাদা।
লাইব্রেরিতে আমার নিজের পড়ার বইয়ের পাশাপাশি সাইকিয়াট্রির বই নিয়ে ঘাটাঘাটি করতে দেখে একদিন সামনে বসিয়ে অনেকক্ষণ কথা বলেছিলেন। তারপর আস্তে আস্তে আলাপটা জমে ওঠে, এমনকি ফাদার ডিগুনহার সঙ্গেও উনি আলাপ করিয়ে দেন। দুজনের প্যাশন একই দিকে, সেখান থেকে এখন খুব ভালো বন্ধু। তুইও ফাদারের ফ্যান শুনে খুবই হাসি পেয়েছিল, ভেবেছিলাম তোকে পরে বলবো, তবে এইভাবে বলতে হবে সেইটা আমি ভাবিনি।
আমিও তো ভাবতে পারিনি কোনদিন শুনবো তোর সাইক্রিয়াটি আর ভূত প্রতি ইন্টারেস্ট আছে। ছোটবেলায় তো পাতার পর পাতা অঙ্ক করতে পেলে আর কিচ্ছু চাইতিস না।
আমি এখনো অমনি, মানুষের মনের জটিলতার থেকে রক্ত মাংসের জটিলতাতেই আমার বাবা বেশি আগ্রহ। আর ভূতে তো আমি এতদিন বিশ্বাসই করতাম না। নেহা তুই সেই 10 বছর বয়সেও সাইকোলজি আর ব্ল্যাক ম্যাজিকের বই খাঁটতিস, বাড়ি থেকে পালিয়ে শ্মশানে গিয়ে বসে থাকতিস, কাকিমার বকা টকা খেয়েও আবার বেরোতিস। তাই আমি একটু বোঝার চেষ্টা করছিলাম জিনিসটায় সাপ ব্যাং হাতি ঘোরা কি এমন আছে।
এখন আমাদের পছন্দের কত মিল, তাই না? আমি যা যা ভালোবাসতাম তুই মনে করে রেখে দিয়েছিস। আমি যাকে যাকে চিনি তুইও তাদের সবাইকে চিনিস। আর কিছু তোর অজানা নেই, অথচ তোর কত কিছু আমি জানি না বলতো।
কি আবার জানিস না?
তেতলে কি প্রথমবার দেখে তোর আমার কথা মনে পড়েছিল, তাই না?
বনি চোখ বুঝল। চোখের সামনে অন্ধকার নয়, ভোরের আবছা আলো, সঙ্গে একটা বড় রিসর্ট, আর তার মাঝখানে বিশাল এক দিঘি। গতকাল রাতে ডিনারের সময় জানা গেছে একটা 11 বছরের মেয়ে হারিয়ে গেছে। রিসর্টে বেড়াতে আসা দুটো পরিবার সারা রাত খোলা আকাশের নিচে বসেছিল, জাল ফেলা হয়েছিল পুকুরে। অবশেষে ভোর না হতে দুজন জেলের হাতে দুলতে দুলতে একটা ছোট্ট শরীর উঠে আসছে। পরনে জামা বসে গেছে গায়ে, দুটো বিনুনি ভিজে নেতা, আর গা হাত পা সাদা, ফ্যাটফ্যাটে সাদা। শরীরটার মা ধনুক থেকে ছিটকে পড়া তীরের মতো আছড়ে পড়েছেন ওর বুকে। পাশে তার প্রতিবেশিনী তাকে শান্ত করতে গিয়েও অঝরে কাঁদছেন। আর ওদের থেকে অনেকটা দূরে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছোট্ট বনি ওদের দেখছে, দেখছে প্রিয় বন্ধুর ফ্যাকাশে শরীরটাকে, দেখছে একটা ঝলমলে রঙিন মেয়ের
বেরং হয়ে যাওয়া। সাদা মেয়েটার মা একবার আকাশ বাতাস জলকে কাঁদিয়ে দিয়ে কাঁপিয়ে দিয়ে চিৎকার করে উঠলেন মেয়ের ছোট্ট ডাকনাম টুকু। চমক ভাঙল বনির, একটা মাত্র সেকেন্ডেও বুঝে গেল আর কিছু হওয়ার নেই। যে পিউ ওর লাজুক মুখচোড়া বেস্ট ফ্রেন্ডটাকে বুক দিয়ে আগলে রাখত সে মরে গেছে। বনি পিউকে বাঁচাতে পারেনি। পিউ আগের দিন রাতে বনিকে চুপি চুপি বলেছিল ও দিঘির ধারে ভূত দেখতে যাবে, বনিকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, বনি যায়নি কারণ ও বিশ্বাস করেনি ভূত আছে। আর তার চেয়েও বড় কথা, ও বিশ্বাস করেনি ও না গেলে পিউ একা একা চলে যেতে পারে। পিউ যে আজ নেই তার জন্য দায়ী কেবলমাত্র ওর অবিশ্বাস। বনির বন্ধ চোখের কোল থেকে ভলকে ভলকে জল বেরিয়ে পড়ছে বিছানায়, অন্তর আলতো করে মুছিয়ে দিল। তারপর গলায় টইটুম্বুর অভিমান জমিয়ে জিজ্ঞেস করল,
দিদিকে না দেখলে তোর আর আমার কথা মনেই পড়ত না বল?
ধুর, তোর কথা আমার সবসময় মনে পড়ে, কিন্তু দিদিকে দেখে আসলে কি বলতো, ডাক্তার তো হয়তো ওকে দেখেই আমার সাবকনসিয়াস বুঝতে পেরে গেছিল তিতলি আমাদের মতো না। আমার যে অবিশ্বাস তোকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল আর তাকে আমি কোনোদিন কাছে ঘেঁষতে দিইনি। তিতলিকে দেখে আমার আমার ছোট্ট পিউয়ের কথা খুব মনে পড়ে গেছিল জানিস তো। খুব ইচ্ছে হয়েছিল একটা পিউকে অন্তত বাঁচাই, কিন্তু সেটা তো তুই নিজেই করতে পারতিস। আমি যা যা ভালোবাসতাম সবই তো রক্ত করে বসে আছিস। আমি চলে যাওয়ার পর তুই যখন আমায় হ্যালুসিনেট করতে শুরু করেছিলি, তোকে তোর ডাক্তার বলেছিলেন আমায় ইগনোর না করতে, তোর আমায় যা বলার সব বলতে, কিন্তু এটুকু বিশ্বাস করে বলতে যে আমি শুধুই তোর কল্পনা ছাড়া আর কিচ্ছু না। তুই নিজেকে যতটা দুর্বল ভাবিস তুই তার ঠিক উল্টোটা, তাই তুই সেটা করলিও। আস্তে আস্তে আমার দেখা পাওয়া বন্ধও হয়ে গেল, আর এবারে এতদিন পর যখন আমি দেখিয়ে ফেললি তখনও নিজেই আমি হয়ে সবার সঙ্গে কথা বললি। সবাই ভাবল তারা তোর সঙ্গেই কথা বলছে, প্রতিমাদি কাকিমা ব্যানার্জি বাড়ির সকলে। তুই সত্যিই জানিস না যে আমি আর তুই এখন একটাই মানুষ? আমি খালি তোর কল্পনা, এমনকি আমি তিতলির মতো ভূত নই, আমি খালি একটা থট। বল বল, জানিস তাই তো? হ্যাঁ, আমিও তো ডাক্তার অন্তর, মাথাটা তো শরীরেরই অংশ, আমাকে তো জানতেই হয়।
তাহলে তোর মতো সব জানতাম এর আমার মতো একটা হ্যালুসিনেশনকে দরকার হলো কেন?
কারণ আমি বই পড়ে সাইকোলজি শিখতে পারি, অকার সেন্স আত্মস্থ করতে পারি, কিন্তু সাহস মনের জোর সেটা তো সেই ছেলেবেলা থেকে তুই দিয়ে এসেছিস আমায়। আমি তো সেই লাজুক আর মুখচোরা মেয়েটা যে নাকি কেউ পেন্সিল কেড়ে নিলেও তোকে নিয়ে যেত, সেখান থেকে তুই না হলে কে উদ্ধার করবে আমায়? 100 বার সত্যি তুই, তুই আমার গাইড, তুই যা যা বলিস আমি আমি কিন্তু সব শুনি, আমার অপছন্দ হলেও শুনি। তুই থট নিঃসন্দেহে, বাট দ্য থট আই চুজ টু থিঙ্ক, খালি আমি ভীতু তো তাই সবার থেকে তোকে লুকিয়ে রাখতে হয়। আমি একা কিছু পারি না সেটা জেনে গেলে যে অনেকে অনেক কথা বলবে।
অন্তর চোখ খুলে তাকালো বনির দিকে, ওর গভীর কালো চোখের তারার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল বনি।
থাক না আমার কাছে, কেউ জানতে পারবে না। আমি হাসপাতাল থেকে ফিরলে আমরা অনেক অনেক গল্প করব, ওখানে যা যা ঘটেছে, কোন সিনিয়র ডাক্তার আমায় অকারণে অপমান করেছে, কোন পেশেন্ট পার্টির ডাক্তারকে কষাই বলেছে, কি আমায় খারাপভাবে ছুঁয়ে দিয়েছে, কোন রোগীটা আমার চোখের সামনে মরে গেছে, আমি সব তোকে বলবো। তুই তুই আমায় সাহস দিবি, ওদের সঙ্গে যুদ্ধ করতে শেখাবি?
বনি লাফিয়ে অন্তরের কাছে এগিয়ে গিয়ে ওর দুটো হাত জড়িয়ে ধরল।
হন্তর একটু হাসল, বিষণ্ন একটা হাসি। বনির কপালে একটা টোকা মারল তারপর।
না হে, মিথ্যে গল্পকে আঁকড়ে ধরে বেশি দিন থাকলে কি হয় সেটা তো দেখলি। একা বাঁচতে শেখো প্রিয়, তুই সব পারিস, ট্রাস্ট মি, সব। মাই বনি ইজ বেস্ট। আর হ্যাঁ, এবার লং লিভ সেরে একটু কলেস্ট্রলে যাও, এমডিটা শেষ করতে হবে তো নাকি।
বনি আর কিছু বলতে পারল না। ওর এখন ছেলে মানুষের মতো ঠোঁট উল্টে কাঁদতে ইচ্ছা করছে, অনেক অনেকখানি কাঁদতে ইচ্ছা করছে। অন্তর ওকে টেনে নিয়ে জড়িয়ে ধরল বুকে, ওর কাঁধে মাথা রেখে গুনগুন করতে লাগল। বনির চোখ জড়িয়ে আসছে ঘুমে। ঘুম কখন ভাঙবে, রাতে না একেবারে কাল সকালে? বনি জানে ঘুম ভাঙবে যখন অন্তর চলে যাবে। তবে হ্যাঁ, খুব বেশি দূর তাকেও যেতে দেবে না। অন্তর কলকাতা যাবে বড় জোর, ওখানে স্কুলে পড়াবে, বাচ্চাদের বন্ধু হবে, ভূত পেতনি খুঁজে বেড়াবে। বনি কোনোদিন নেটওয়ার্কের সমস্যার জন্য, কোনোদিন ওর নিজের ব্যস্ততার জন্য, কোনোদিন অন্তরের ব্যস্ততার জন্য ওর সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে পারবে না। তারপর অনেক দিন মাস বছর পর একদিন মনটা খুব ছটফট করে উঠবে ওর। একা একচোড়া বনির খুব করে দরকার হবে পিউকে। সেদিন ঠিক ফোন তুলবে একটা নির্বিকার গলা।
বলুন ম্যাডাম, আবার কি হুকুম হলো, কি ঘটিয়েছিস?
বনি এক গঙ্গা কথা বলবে ওর সঙ্গে, বলেই যাবে অন্তর আবার আসবে।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা অধ্যায়, পাপিয়া, দিতিপ্রিয়া, মৌপিয়া, কৌশিক এবং তমাল। আবহে সায়ন, স্ক্রিপ্টে শালিনী, সম্পাদনায় মধুরিমা। এই গল্পটা আমরা নিয়েছি অরণ্যমন থেকে প্রকাশিত বৃশ্চিক আট সংকলন থেকে। শুনছিলেন আত্রেয় দত্তের কাহিনী হিমঘরের লাশ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।